exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতের সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। অনুষ্ঠানের যে ডিসক্লেইমার এবং একই সাথে অনুষ্ঠানের যে কিছু ফর্মালিটিস সেটা আপনারা শুনে ফেলেছেন। প্রতিদিনই মানে প্রতি রবিবারই আমরা এই কথাগুলো দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি, সুতরাং আমার নতুন করে বলার কিছু নেই। শুধু একটা বিষয় নতুন যোগ হয়েছে, সেটা আমি শুরুতেই বলতে চাই। হয়তো আপনারা বিগত বেশ কয়েকটি এপিসোডে শুনেছেন, সেটা হল যে এখন থেকে এই অনুষ্ঠান রবিবারের রাতের বেলার সিক্রেটস এবং বুধবার রাতের বেলার জীবন গল্প, এই দুটো অনুষ্ঠান যখন রেডিওতে শুরু হয় রাত ১১টায়, ঠিক একই সময়ে আমাদের ইউটিউবেও অনুষ্ঠানটা শোনা যাবে। এবং শোনা কিভাবে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন না যতক্ষণ অনুষ্ঠান চলবে। ঠিক অনুষ্ঠান এখানে যেভাবে চলছে সেভাবেই ওখানে চলবে, তবে ওখানকার একটা সুবিধা হচ্ছে ওখানে নন স্টপ চলতে থাকে, ব্রেকহীন মানে বিরতিহীনভাবে চলতে থাকে। সুতরাং যারা এই অনুষ্ঠান একেবারে আমাদের রেডিওর সময়কালীন অনুষ্ঠানে ইউটিউবে শুনতে চান, তাদেরকে আমি বলবো একটা ছোট্ট কাজ করার জন্য। আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে এসে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশেই যে বেল বাটনটা আছে মানে ঘন্টা বাটনটা, এটা অন করে দিতে হবে। এটা সুবিধা হচ্ছে আপনি যখনই আপনার সেলফোনে ডাটা অন করবেন, মানে আপনার হচ্ছে এমবি অন করবেন বা ইন্টারনেট অন করবেন, সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমরা ওখানে কোনো কন্টেন্ট দিয়েছি কিনা। ওকে, সো আপনাকে সবসময় মনে রাখতে হবে না। আমাদের চ্যানেলটি খোঁজ করার খুব সহজ নিয়ম হচ্ছে, আপনি যদি অ্যাড্রেস বারে টাইপ করেন তাহলে লিখবেন www.youtube.com/dfm904, অথবা শুধু ইউটিউবে গিয়ে আপনি সার্চ করুন ঢাকা এফএম 90.4, দেখবেন যে আমাদের চ্যানেলটি চলে এসছে। ওকে, যিনি গেস্ট রয়েছে চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ।
মোহাম্মদ জিশান শেখ।
জিশান শেখ জি। জিশান, আপনি এসেছেন খুলনা থেকে?
জি, খুলনা থেকে।
আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটা কি খুলনাতে নিয়মিত শোনেন আপনি?
অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ শুনতাম না, চার মাস আগে আপনার এপিসোডটা শুনি। সেটা হচ্ছে আমার এক আমার যে বড় খালাশাশুড়ি ছেলে, সে আমাকে ফার্স্টে বলে যে 94 এভাবে লাভ গুরু দেয়।
আচ্ছা,
তো আমি ওইটা শুনতে যাই রবিবার দিন রাতে 11টার সময় যখন টিউন করি, তখন দেখি সিক্রেট নামে একটা অনুষ্ঠান হচ্ছে আপনার।
আচ্ছা,
তো ওইটা শোনার পর থেকে আমার খুব ভালো লাগে যে আপনার গলার ভয়েসটা প্লাস যে আসছিল অবশ্য মনে নেতার নামটা, তো আমার খুব ভালো লাগে। এবং আপনি ওইখানেই বলেন যে আপনার একটা এপিসোড আছে, সেটা হচ্ছে বুধবার জীবন গল্প। তো আমি ওইটা টার্গেট করে ওইটা শুনি, পরে আস্তে আস্তে ভালো লাগা শুরু করে।
ওকে, সো দেন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জীবনের কিছু কথা সেখানে বলেছেন। সিক্রেটস অনুষ্ঠান সম্পর্কে তো আপনার ধারণা আছে, যেখানে মানুষ ভুল কনফেস করে, অপরাধগুলো কনফেস করে। সো প্রিয় শ্রোতা, আমরা আজকে এখানে জিসানকে পেয়েছি। তার সামাজিক পরিচয়ের কথা মাথায় রেখেই আমরা তা কেমনভাবে এখানে উপস্থাপন করছি, যাতে করে তার সামাজিকতার কোনো সমস্যা না হয়। এবং আমাদের অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, এখানে যারা গেস্ট হিসেবে আসেন তাদের দিকে আঙ্গুল তোলা নয়, বরং তাদের মতো জীবন বা তাদের মতো ভুল বা অপরাধ করে তাদের মতো পরিণতির দিকে যাতে আপনাকে যেতে না হয় সেই জায়গাটিতে সচেতন করা। সো জিসান, আপনি শুরু করতে পারেন যেখান থেকে শুরু করেন।
জি, অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে 1992 সালে, বাট আমার সার্টিফিকেট দেওয়া হচ্ছিল 1995 সাল, যেহেতু আমার ক্লাস 9 যখন আমি রেজিস্ট্রেশন করি তখন 3 বছর পিছিয়ে দেওয়া হয়।
এটা অনেকেই করেছে বাংলাদেশে।
ঠিক আছে, আমি 1992 সালে আমার একটি স্কুলে ভর্তি করা হয়। তা ছোটবেলা থেকে আমি একটু দুষ্ট ছিলাম, আর প্রচন্ড পরিমাণ আমার খেলাধুলো করার নেশা ছিল।
অ্যাকচুয়ালি
আমার আব্বা ছিল বাবুর্চি,
বাবুর্চি ছিল,
হ্যাঁ, খুলনার হেড টপ লেভেলে বাবুর্চি ছিল। রাজনীতি থেকে তাকে সম্মানিত করা হয়েছিল 2004 সালে। যাই হোক, প্রচন্ড প্রচন্ড গুলি খেলতাম, তারপর মেজার
খুশি হচ্ছে কি মার্বেল,
হ্যাঁ মার্বেল, ঠিক আছে, সাংটি মার খেলতাম,
গুলি খেলা যেটা,
হ্যাঁ গুলি গুলি, তো ওইটা খেলতাম। তারপরে আপনার মেজার খুশা দিয়ে খেলতাম তাস, আমার ছোটবেলা যেটা তাস বলতাম, ঠিক আছে।
বাড়ি কি গ্রামাঞ্চলে আপনার?
হ্যাঁ, ওই সময় গ্রাম ছিল, এখন শহর হয়ে গেছে।
আচ্ছা, ঠিক আছে,
আমি 2001 সাল 2 সালে কথা বলতেছি।
ঠিক আছে,
ঠিক আছে। তা এত পরিমাণ বিকাশ ছিলাম যে স্কুলে যেতাম না, আর যদিও যাইতাম তাহলে দেখা যাচ্ছে কি যে দুইতলায় আমি ক্লাস করতাম, তার টিফিনের টাইমে বই পিছন থেকে জামা থেকে ফেলাই দিয়ে ছাদের পিছন থেকে ঘুরে পলা চলে যেতাম।
আচ্ছা,
ঠিক আছে।
আচ্ছা,
এত পরিমাণে কমপ্লেন যাইতো আমার কাছে, আম্মা স্কুলে গেলে আমার নামে হাজার রকমের কমপ্লেন যাইতো।
আপনি কি মানে একটাই মাত্র ছেলে ছিলেন?
না, আমরা 2 ভাই আর 3 বোন।
আচ্ছা,
আমি হচ্ছে ভাইদের মধ্যে বড়, আর 3 বোন হচ্ছে আমার বড়।
ওকে,
3 জনই বিবাহিত,
জি,
যে যার শ্বশুর বাড়িতে আছেন।
ঠিক আছে, বলেন। তারপর
যাই হোক, তো স্কুলে পড়ার কারণে পড়ানোর কারণে আমার আম্মার কাছে কমপ্লেন যাইতো, আম্মা স্কুলে গেলেই স্যার ম্যাডাম বিভিন্ন রকম কমপ্লেন দিত যে আপনার ছেলে এই করে। তা এক পর্যায়ে হয়েছে কি, ক্লাস 4 যখন পড়তাম তখন আমাকে 4 থেকে 5 নিবে না বিকাশের কারণে, যে আমার জন্য আরো কয়েকটা ছেলে খারাপ হয়ে
যাবে। সিদ্ধান্ত নিয়েছে,
ঠিক আছে, স্যার ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে রাখা যাবে না, টিসি দিয়ে দেবে, অন্য স্কুলে ট্রান্সফার করে দেবে। তো আম্মা টিসিটা নিয়ে আসে, নিয়ে আসার পর আব্বাকে দেয়,
টিসি দিয়ে দেয়,
টিসি দিয়েই দেয়, দিয়ে দেওয়ার পরে আম্মাকে দিয়ে দেয়, দেওয়ার পরে আম্মা নিয়ে আসে আব্বাকে দেখায়। দেখানোর পরে আমাকে সরকারি স্কুল, ওইটাও সরকারি স্কুল, কিন্তু জলমা ইউনিয়নে পড়ছে। আর আগেটা ছিল সিটি কর্পোরেশনের মধ্যে, জলমা স্কুলে জলমা ইউনিয়নে ভর্তি করায়। ওইখানে আমি আবার ক্লাস 4 যা ভর্তি হই।
আচ্ছা,
ওইখানে একই কাজ করতাম, এই আজকে হয় বোনের বিয়ের কথা বলতাম, বা অনেক সময় দেখা যাচ্ছে যে পেটে ব্যথা, বিভিন্ন রকমের কল দেখা
যেতেন না আপনি,
যাইতাম কিন্তু দেখা যাচ্ছে কি 2 প্লেট বা 3 প্লেট ছুটি নিয়ে চলে আসতাম। ক্লাস ভালো লাগতো না, খালি এসে গুলি খেলতাম, ঘুরি রইতাম, এইগুলা, তারপর লাঠিম খেলতাম। এক পর্যায়ে হলো কি, একদিন প্রচন্ড বর্ষা পড়তেছে, তা ফ্যামিলির মধ্যে আমি, আব্বা, আম্মা, আমার বোন সবাই মিলে টিভিতে আগে মিনা কার্টুন দিত না, মিনা রাজু, তা ওইখানে একটা ওই বিটিভিতে দেখাচ্ছে, তা এক পর্যায়ে মিনার প্রসঙ্গ আসছে, মিনা খুব ভালো একটা স্টুডেন্ট, সে পড়ালেখায় খুব স্মার্ট, তাদের তার বাবা মার খুব স্বপ্ন আছে তাকে নিয়ে। এগুলো দেখতে দেখতে আমার আম্মা আমার আব্বার কাছে নালিশ করে বসে, তোমার ছেলে কিন্তু স্কুলে যায় না, আব্বা তো নগদে হট দেবে থাবা, ভাই বিশ্বাস করেন চোখের মধ্যে আগুন জ্বলে লড়ছে, এত এত থাবা, মানে হঠাৎ করে দেখবেন যে চোখে কিছু ভাই লাগে, নাম করে কিন্তু চিলিক মারছে, দিছে দাবর, আমি দিছি দৌড় বৃষ্টির মধ্যেই, বেরোয় চলে গেছে রাস্তায়। কিছুক্ষণ পর দেখি আব্বা মাথায় গামছা দিয়ে আমাকে ডাকতে আইসে, মনে করছে যে হয়তো মায়া হয়েছে তাই ডাকছে, ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কয় কি যে ক্লাস 4 পড়তাম, করছে কি যে জামা খুল খুলছি, প্যান্ট খুল খুলছি, লাঠি একখান নিয়ে দিছে দাবর, এটা বৃষ্টির মধ্যে আমি আবার দৌড়, মানে আমার শরীরে জামা কাপড় এসে রাখবে না, ঠিক আছে, মানে হয়ে গেছে।
আচ্ছা, এর আগে গায়ে হাত তুলতো না?
আব্বা মনে করেন যে একদম না হলে নয় তখন যা গায়ে হাত তুলতো।
আচ্ছা,
ঠিক আছে, মানে একটা লিমিট থাকতো,
বিষয়গুলো সে টুকটাক জানতো, কিন্তু হঠাৎ করে সে অ্যাকশনটা খুব চূড়ান্ত
বুঝে গেছে। আম্মা টুকটাক খুব নালিশ করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে গরম হয়ে যেত। যাই হোক, তারপরে আম্মা যে আমার আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমার আপা কোরআন শরীফ পড়তেছিল, তখন তার পাশে বসায়, তার কোন আব্বার মারার কোন সাহস পায় না, যে কোরআন শরীফ পড়া অবস্থায় ওভারটেক করে মারবে। যাই হোক, এক পর্যায়ে বেঁচে যায়, ফোর থেকে তখন ফাইভে উঠি, ফাইভে বৃত্তি পরীক্ষার সময় ওই একই কাজ করতাম। ঠিক আছে, এটা ইয়ে আমাদের বৃত্তি পরীক্ষার নাম নিছে, কিন্তু কোচিং এর কথা কয়ে সন্ধ্যাপুর আছে স্পেশাল কোচিং ছিল, তো যাইতাম না। ঠিক আছে, কাইন্ডলা তো ওই সময় লোডশেডিং হয়তো খুব বেশি, তা মাঠে যা করতাম কি পলাবড়ি খেলতাম ওই বয়সে যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে। তাই করার পরে এক পর্যন্ত আমার সেই স্কুল থেকে আমার বৃত্তিতে নিল না, কিন্তু জেনারেল লাগলো। পরে ফাইভ পাস করার পরে সিক্সে উঠলাম। তবে একটা কি যে আমার ছোটবেলা থেকে একটা কি আমার লেন্দি বন্ডা ছিল অনেক বেশি, মানে আমার সাথে একটু সঙ্গ দিতে বেশি সবসময়, আমার পাশে বসা নিয়ে বা আমার সাথে আমার গল্প শোনা নিয়ে। ঠিক আছে, এগুলো নিয়ে খুব চুপ, তারা নিজের নিজেরা মারামারি করতো। তা এই করতে করতে আপনার সিক্সে উঠলাম, সেভেন ওঠার পর আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দেয়। তখন আমি একটু পড়ায় একটু মন দেওয়া শুরু করি। তা যখন সিক্স এর সেভেন উঠে তখন আমার আরো নতুন কিছু ফ্রেন্ড যোগ হয়, স্কুল ফ্রেন্ড। ঠিক আছে, এর মধ্যে কয়েকজন নাম না বলি নয়, মিজান, নয়ন, ওবায়দুল, আশা, এইটা গেল ভালোভাবে। আমার একটা মেসতে এফেয়ারও জয় পড়ি। ঠিক আছে, ওই সময় তা মেয়েটার নাম ছিল স্যার একটা চৈতি, ভালোবাসতাম।
ওকে,
কিন্তু ওই ভালোবাসা সেই ভালোবাসা না যে অন্য কিছু করে দেয়, মানে স্কুল লাইফের ভালোবাসা যেমন হয় মনে মধ্যে খুদ 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 করে এরকম। তা এক পর্যায়ে ওইটা ব্রেকআপ হয়ে যায় যখন আমার আব্বা মারা যায়। 2009 সালের 17 মে আমার আব্বা মারা যায়। তা মারা যায় এইভাবে, একদিন বিকেলবেলা আম্মা আর আব্বা বসে আছে মাঠের মধ্যে, তা আমরা খেলতেছি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি এই আব্বার পাশে বসছি, তখন আব্বা বলতেছে কি আমার চোখের সামনে দিয়ে কি একটা ছায়া ঘুরতেছে,
আচ্ছা
আপসা একটা কি যেন ঘুরে বেড়াচ্ছে সামনে দিকে।
আচ্ছা আচ্ছা,
তা মা বলতেছে কি যে ধর তুমি সন্ধ্যা হয়ে গেছে, চোখ কি দেখতেছ। কিছুক্ষণ পর আব্বা বমি করে ফেলে।
ওকে,
মানে প্রথম স্ট্রোকটা করে, বুঝতে পারিনি আম্মা, বুঝতে
পারিনি ছিল ফার্স্ট স্ট্রোক,
ফার্স্ট স্ট্রোক, বুঝতে পারিনি যে স্ট্রোক এটা। তো নগদে মাথায় পানি, পাশে কল ছিল রোডের সাইডে, ওইখান থেকে পানি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পানি দিয়ে আব্বাকে বাসায় নিয়ে গেলাম। নিয়ে আসার পরে আব্বা বলতেছে কি আমার ডান হাত আর ডান পা কেমন ধরনের অবাস হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি, আমার আম্মা, আমার ছোট ভাই সবাই চাপতেছিলাম, মেসেজ করে দিচ্ছিলাম যে একটু অবাস হয়ে যাচ্ছে যাতে অবস্থা না হয়। তখন বুঝতে পারিনি যে এটা স্ট্রোক। যখন রাতে আমি একটু ঘুমায় পড়ছি, আম্মা আব্বার পায়ে চাপতেছিল, তো হঠাৎ একটা বাজে দ্বিতীয় সেকেন্ড স্ট্রোক করে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। পাশের ঘরে যে হেল্প নিব, যে ডাক দিব যে আসেন একটু হেল্প করেন, সেরকম মানে ক্যাপাসিটি নাই, এত পরিমাণে শব্দ যেন ডাকতেছি শুনতেছে না। তাই করতে করতে যখন তিনটা বাজে যায়, রাত তিনটা বাজে যায়, তখন পাশের ঘরের লোকজন টের পায় যে আব্বা, আমরা আম্মা চিল্লা পাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে, তখন তারা এসে শুনে যে এই অবস্থা। তখন পাশে এক নানু ছিল, সেগুলো তো স্ট্রোক করছে। তখন আব্বা আমারে শেষবারের মতন বললো কি, মানে শেষবার বলতে কি যে তখনও সেন্স আছে, তার ভালো সেন্স আছে, বলতেছে আমরা যদি বাসাতে হয় তাহলে আমাকে 250 নিয়ে চল, মানে খুলনা মেডিকেল কলেজ। তো নগদে ওই রাতের বেলা নিয়ে গেলাম খুলনা মেডিকেল কলেজে। তা নিয়ে যাওয়ার পর মেডিকেলে ভর্তি করলাম। তা পরে শুনে কি আব্বা ব্রেন স্ট্রোক করছে।
ঠিক আছে,
বৃহস্পতিবার নিয়েছিলাম, শুক্রবার দিন ছিল, বৃহস্পতিবার ছিল, শুক্রবার ছিল, শনিবার দিন। ভাই একটা কথা হলো কি যে আজরাইল যে কখন আইসে আমার আব্বাকে নিয়ে গেছে আমি টের পাইনি, আমি পাইনি, আমার আম্মাও পাইনি। দুইটা রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, দুইজনে কিন্তু আমার স্টেট সজাগ, হয় আমি ঘুমাই পড়ছি মা সাহেব সজাগ রয়েছে, বা আমি মা সজাগ ঘুমাই পড়ছি আমি সজাগ রয়েছে। তা আব্বার আবার প্রচন্ড চা খাওয়া নেশা ছিল, যেদিন মারা যাবে ওই দিন করে বিকেলবেলা চা হাইটে যাচ্ছে, এই চা গরম চা গরম। তখন আব্বা দেখে বলতেছে কি যে আমি চা খাবো, ডাক্তার নিষেধ ছিল চা খাওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, আমার আব্বা খুব ধূমপান করতো।
ঠিক আছে,
তো রাত একটা বাজে আমিও ঘুমাই পড়ছি, মাও ঘুমাই পড়ছে, দুইটা বাজে মা আমার ডাক দিছে, দিশান উঠতো, তোর আব্বা কথা বলতেছে না। এখন তো আমার আব্বার একটু মোটা ছিল, তো বাবুচি মানুষ তো দেখছেন যে ভুড়ি হয়ে যায়, আমার আব্বার ভুড়ি ছিল, তাই নিঃশ্বাস নিলে পেটটা খুব আপডাউন করতো।
আচ্ছা আচ্ছা,
তা আমি ফার্স্ট টাইম চোখ চলে আমার আব্বুর পেটের দিকে যে আপডাউন করে কিনা, তাহলে কি করতেন, তখন আমি ডান হাতটা নিয়ে এই ডানাতে যে রোগের পাঁচটা চেক করি, চেক করার পর দেখি যে আব্বু নাই। তখন আমি আসলে কি বলবো, আমার যে কি বলবো আমি নিজে বলতে বুঝতে পারতেছি না। তখন ওই মুহূর্তে আমার মাথায় বুদ্ধি গেল যে আমার পাশেই ওই যে 250 মানে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, তার পাশেই আমার এক মামা ছিল, দু সম্পর্কে মানে আব্বার সাথে হেল্পারি করার কাজ করতো। তো আমি নগদে তার ওখানে চলে গেলাম, যেহেতু আম্মা কান্নাকাটি করতেছে, তার নগদে মামা আসলো। আসার পরে সঙ্গে সঙ্গে ফ্যামিলি সবাই ফোন দিল, আমার মামা চাচা ফুপু সবাই ফোন দিল, তারা নগদে চলে আসলো। আসার পরে ডেড বডি নিয়ে গেলাম। তো ওই ডেড বডি নিয়ে আসার পর আমার আব্বাকে আমাদের উঠোনের পর শোনানো হয়, তো সবাই শুনে মানে বাবুর্চি জগতে যারা যারা ছিল, যে সিনিয়র একজন বাবুর্চি মারা গেছে, ঠিক আছে, তা তারা শুনে নগদে আমাদের বাসা চলে আসে। চলে আসলে এমনকি আমি যেখানে চাকরি করতাম, ঠিক আছে, মানে বর্তমানে যেখানে চাকরি করছিলাম সেই মালিকও চলে আসে, তখন তো ওইভাবে চিনতাম না। তো সে আসার পরে নগদে মানে বলবো কি সে একটা ফেরেস্তা, আমার কাছে সে একটা ফেরেস্তা, আমার কাছে না, তার যত পরিচিত লোক আছে সবাই বলবো সে একটা ফেরেস্তা, কারণ সে ফেরেস্তার মতনই কাজ করে দেখছি। তা সে আসার পরে নগদে 3,000 টাকা দিল 2009 সালে, দিয়ে বলছে কি যে আম্মার কাছে দেখলো যে ভাবি এটা রেখে দেন, আপনার এই মুহূর্তে তো টাকা পয়সার দরকার, আপনি কারোর কাছে ধার দেনা করার দরকার নাই, আপনি এটা রাখেন। তো এক পর্যায়ে মাটির দাফন কাফন হয়ে গেল। পরে ওই আমার সাহেব ওইখানে বসে বললো কি যে এই ছেলে এখন তো ক্লাস নাইনে পড়ে, টেনে পড়ে, তখন আমি ক্লাস টেনে পিটিএস পরীক্ষা দিয়েছি, পিটিএস পরীক্ষার আগে, তা এর পড়ালেখার দায়িত্ব সব আমার, সে আমার দায়িত্ব নিয়েছিল।
কি হয় সম্পর্কে আপনাদের?
আমার আব্বার পার্টি হয়, মানে খুব ক্লোজ একটা পার্টি,
মানে
তার পার্সোনালি সব কাজকাম করতো, মানে বাবুর্চি যাওয়া তো কাজ।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, মানে আব্বার পরিচিত প্রচুর পার্টি ছিল, ঠিক আছে, খুব ক্লোজ পার্টি, আব্বাকে খুব হেল্প করতো, মনে করেন যে তার রান্না, মানে আমার আব্বার যে রান্না খায় যে কোনো লোক মনে করেন যে ফিদা হয়ে যেত,
এত ভালো রান্না করতো।
হ্যাঁ, সে আমাকে দায়িত্ব নিল, নেওয়ার পর আমার ফ্যামিলির লোকজন তো অনেক রকমের বুঝুন তো, মারা গেলে যার মাথা তারই ব্যথা, আজকে আমার বাবা মারা গেছে আমরা কান্দতেছি, অনেকে সান্ত্বনা দিচ্ছে, যদি একটু পর তার বাবা মারা যায় তখন দেখবেন সব তার পিছন ধরছে, এটাই স্বাভাবিক। তা আমাকে সান্ত্বনা দিল, আমার আম্মাকে সান্ত্বনা, আমার বোনকে সান্ত্বনা দিল, দিয়ে তারা যে যার মতন চলে গেল। পরে আমি আমার সাহেবের কাছে গেছিলাম, যার পরে সে প্রথম দিয়ে একবার হেল্প করছে, তো আমার নিজের কাছেই খারাপ লাগে যে একটা লোকের কাছে যে হাত পাতা কি ঠিক। তো তখন আমার টেস্ট পরীক্ষার 25 দিন আগে আমার ফুফাতো বোনের ছেলে, মানে আমার হিসেবে ভাগ্নে, সে ঢাকা চাকরি করতো আপনার ওই মিরপুর 2 নম্বর শেয়ার অপারায় গার্মেন্টস এ অপারেটর। তো ও যায়, যার পরে বলছে কি যে আমার আম্মাকে বলে যে নানি লেখাপড়া দিয়ে কি হবে, তো ওরা একটা কাজ করেন আমার সাথে গার্মেন্টস দিয়ে দেন। তো ওই যে বললাম না, আমার তো লেখাপড়ার প্রতি অনীহা একটু বেশি, মানে মনে মনে পড়তে ভালো লাগতো না, তা আমারও কি এমন ভালো লেগে যায়।
আচ্ছা,
আমি ওর সাথে 2009 সালের খুব সম্ভবত আগস্ট মাসে আমি ঢাকা চলে আসি।
আচ্ছা,
টেস্ট পরীক্ষার আগে মিরপুর 2 নম্বর শেয়ার অপারা 1 তারিখে জয়েন করা, 25 তারিখে আমি ঢাকায় আসি। তা জয়েন করানোর পরে আমাকে বলছিল কি যে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে রাখবে, আমাকে কোনো কষ্টের কাজ দেবে না। ওই আছে আমার প্রথমবার আমার ঢাকায় আসা, ওই 3 তলা থেকে 6 তলা, আমার বিল্ডিং ছিল সব প্রায় 11 তলা।
জি,
তা 3 তলা হচ্ছে কাটিং সেকশন ছিল।
আচ্ছা,
যে জিন্সের প্যান্টের কাটিং প্যান্ট ওইগুলো কাটিং করে নতুন যে ছেলেপেলেগুলো আসতো তাদের মাথা দিয়ে যেত, যে 3 তলা থেকে 6 তলা নিয়ে যেত।
আচ্ছা
ভাই, বিশ্বাস করবেন না, মাত্র 15 দিন আমি ডিউটি করছি, তাতে মনে হচ্ছে আমি 1 ইঞ্চি শর্ট হয়ে গেছি, এত পরিমাণ ওয়েট। যারা পুরনো তারা 3টা গুণ দিতে পারত, আর আমি 2টা নিলে আমার অবস্থা কাইল হয়ে যেত।
আচ্ছা,
15 দিনের মাথায় আমার তো আর ভালো লাগে না, কত সুন্দর লাইফটা ছেড়ে দিয়ে আইসি, লেখাপড়া চলতেছিল, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা দেবো, এই আবার ব্যাক সাপোর্টে টানা শুরু করছে। পরে বললাম কি এবার সাগরে যদি আমি বলি যে মামা আমি চলে যাবো, তাহলে আমার চালিয়ে দেবে না, কারণ 15 দিন হয়েছে, মাস শেষ না করতে যাওয়া আসছে না, আর বেতনও দেবে না। তো একদিন আমি করি কি, রাতে 3টা বাজে টার্গেট করে যাচ্ছে, আমি পলা বড় জায়গাতে, কোনো আমাদের দেবে না কোনোভাবে, আর যেহেতু মেসে খাচ্ছি, ও মেসে খাচ্ছে, আমিও খাচ্ছি, আর আমি যদি ওই সব ওদের বলি তাহলে আমার বেতন থেকে টাকা কাটবে, আর সেই জন্য বলবে যে 1টা মাস ডিউটি কর, আর 1টা মাস ডিউটি করা আমার পক্ষে সম্ভব না। তো রাত 3টা বাজে আমি ব্যাগটা গুছা, অলরেডি সবকিছু রেডি, এক বেডে 4 জন ঘুমাইতাম, আর নিচে হচ্ছে ওই বাড়ির যে ভাড়াটিয়ারা স্বামী স্ত্রী তারা শুইত মাঝখানে পর্দা দিয়ে। তা ওই সাগর আসতে আসার পরে ওর প্যান্ট আমি নিছি, ঠিক আছে, রাত 3টা বাজে আমি ঘুমাতে ওর প্যান্টটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে বাথরুমে গেছি, টয়লেটে গেছি, যাওয়ার মানি ব্যাগ চেক করে ভাই বিশ্বাস করে 70টা টাকা পাইছি, একটা 50 টাকার নোট, একটা 20 টাকার নোট, আর আমার পকেটে 4টা 2 টাকার নোট ছিল, 4টা 2 টাকার নোট ছিল। তা আমি করলাম কি, 70 টাকা যখন দেখলাম তো ভাবলাম যে ও 70 টাকা যদি নিয়ে যাই তা খারাপ দেয়া যাবে, তাই 50 টাকা দিয়ে 20 টাকা নেই। তা আমি আবার ওই যখন চাকরি করতাম তো অবসর টাইমে আবার মিরপুর শেরাপাড়া 2 নম্বরে যে ওয়ার বিএসটা ওইখানে দাঁড়িয়ে থাকতাম, তা আমার আবার একটা আব্বা মারার পরে আমি একটা ফোন বুক নিয়ে আসছিলাম, মানে ফোন বুকের যে নাম্বারগুলো লিস্ট থাকে তার মধ্যে একটা দুঃসম্পর্কের মামা, ওই যে বললাম না যখন আব্বা মারা গেছে পাশের ঘরে এক নানা ও নানু ছিল, তার ছেলে পোস্তগোলায় থাকে, এটুকু আমি জানি, তার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি লিখে নিয়ে আসছিলাম। তা আমার টার্গেট ছিল যে আমি ওই মামার কাছে চলে যাবো।
আচ্ছা,
ঠিক আছে, এখন 3টা বাজে আমি 20 টাকা নিয়েছি, নিয়ে ওর প্যান্ট আবার জায়গাতে জায়গায় ধুয়ে আমি ওই ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। তো আমি ওয়ার্ল্ড ব্রিজের সামনে আসতে আসার পরে তখন 4টা বাজে, রাত 4টা বাজে গেছে, দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা বাস আসছে, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই পোস্তগোলা যাবেন, টিকিট কত, চলছে 20 টাকা, উঠে গেলাম। ওটার পরে এবার নামা দিল হচ্ছে আমার ওই পোস্তগোলা চৌরাস্তার মোড়ে। এখন আমার আবার অনেক রকম ভয় দিছিল যে ঢাকা শহর খুব বাজে জায়গা, লোকজনে একদিকে কোলে আরেকদিকে দেখাই দেয়, অনেক রকমের আমাকে উল্টা পাল্টা বুঝাইছিল। তা আমি আবার ভাবলাম কি যে আমি যদি সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করি ভাই পোস্তগোলা যাবো কোন দিকে, দেখো আমার উল্টোটা দেখা দিল, আমি এই জন্য ট্রাফিক মোড়ে যে পুলিশ থাকে তাকে যদি জিজ্ঞাসা করি আঙ্কেল পোস্তগুলা যাবো কোন দিক থেকে, সে বলে যে ওই সামনে যে ব্রিজটা ব্রিজ পার হয়ে গেলে পোস্তগুলা।
ফাইন, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কে বি আপনার সঙ্গে রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, নির্ঝঞ্ঝাট বিরতিহীনভাবে ওখানে চলছে। এবং আমাদের ইউটিউবের ঠিকানা আপনি শুধু সার্চ করতে হবে ঢাকা এফএম 90.4 কিংবা ঢাকা 90.4 এফএম নামে সার্চ দিলেই আমাদের চ্যানেলটি চলে আসবে, কিন্তু ঢাকা এফএম লিখলেও চলে আসবে আমাদের চ্যানেলটি। ওখানে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আগে, তারপরে বেল বাটনটি অন করে দেবেন এবং আপনি নির্ঝঞ্ঝাটভাবে শুনতে থাকুন আমাদের প্রতি রবিবারের সিক্রেটস এবং প্রতি বুধবারের জীবন গল্প, যেটা শুধুই প্রচার করা হয় ঢাকা এফ এম 90.4 এ সারা দেশব্যাপী। ছোট্ট একটা বিরতি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এবং জিসান খুলনা থেকে এসছে, সে আজকের এই সিক্রেটস এখানে বলার জন্য আমি কথা না বাড়িয়ে জিসানকে আবারও ফ্লোর দিচ্ছি। জিসান, তারপর কি হলো?
তারপর পুস্তকগুলো পার হওয়ার পর আমি আমার মামাকে ফোন দিই, কন্ট্যাক্ট নাম্বার বের করে ফোন দিই। দেওয়ার পরে বলছি যে মামা আসসালামু আলাইকুম, তো তখন দু চার মিনিট মানে ওই মোবাইলের দোকান থেকে তাকে বলি যে মামা এই ব্যাপার আমি তো এরকম চলে আসছি। হ্যাঁ হ্যালো, কত ফোন কেটে গেছে বিশ্বাস করবেন, 6 টাকা চলে গেছে, লাস্ট 2 টাকা আছে। তা তো আমি শিওর দিতে পারিনি যে আমি কম ওই জায়গা আছে। তা আমি সেখানে এইটুকু বুঝতে পারি যে মোবাইলে খুব নেটওয়ার্ক সমস্যা ছিল, দিন বুঝতে পারছি যে আমি পোস্তগোলার ব্রিজের আশেপাশে আছি। এবার সেই করলো কি রিক্সা নিয়ে অনেকক্ষণ ঘুরলো, মানে রিক্সা ভাড়া করে ঘুরতে 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 একবার আমার পাইছি, আমি ততক্ষণ ব্রিজ পার হওয়া চলে গেছে। পরে কচ্ছে আরে ভাই আমি তো খুঁজে বেড়াচ্ছি তুই এই জায়গা কেন, যাই হোক যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে বোঝা যায়নি। তো আমাকে তার বাসা নিয়ে গেলো, তার ওইখানে 15 দিন ছিলাম। মামাকে আমাকে মানে ভাগ্নি হিসেবে, দুঃসম্পর্কে ভাগ্নি হিসেবে খুব কেয়ার করছে। তা 15 দিন মাথায় যায় আমাকে এসে খুলনার উদ্দেশ্যে আবার ব্যাক করে পাঠায় দেয়। আম্মা বলে যে তুই চলে, এত দরকার নেই ঢাকা শহরে থাকার। আমি ব্যাক করে চলে যাই, যাওয়ার পর আম্মা আমাকে সেই সাহেবের কাছে নিয়ে যায় চাকরির জন্য। আমার কিন্তু আমি কিন্তু কয়েকবার ট্রাই করছি আমার SSC দেওয়ার জন্য, যেহেতু টেস্ট পরীক্ষা আসি দেখি টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর কাগজপত্রে সব চলে গেছে বোর্ডে, তো এখান থেকে কোনোভাবেই রিপ্লাই করা সম্ভব না।
আচ্ছা,
যাই তো আমার সেই সাহেবের কাছে নেয়, নেওয়ার পরে সাহেব রাজি হয়। তো তার এক কর্মীর সাথে কথা বলে যে আমাদের অফিসে একটা পিয়ন ছিল তো চলে গেছে, তা ওরে কি ওই জায়গা দিয়ে দেবো? তো সে বলে যে হ্যাঁ দিয়ে দেন। এখন আমার জিজ্ঞাসা করে যাবো তুমি যেন কোন পর্যন্ত লেখাপড়া করছো, আমি কি যে আঙ্কেল আমি তো ক্লাস 10 পিটিএস পরীক্ষা বন্ধ দিছি, তারপরে দিতে পারলাম না। যাই হোক সমস্যা না, তুমি কালকে থেকে আমার অফিসে চলে আসো।
আচ্ছা,
তো আমি সেই অফিসে যাই সকালবেলা, যার পর সে আমাকে একটা কাজের দায়িত্ব বুঝায় দেয়, অফিসে সবাইকে পরিচয় করে দেয়, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার প্লাস কম্পিউটার অপারেটর সবাইকে পরিচয় করে দেয় যে আজকের থেকে অফিস সহকারী হিসেবে থাকবে, তোমাদের যা যা লাগবে এনে দেবে। আমার ভালোই লাগে ডিউটি করতে। প্রথম দিনেই আমি ডিউটি শেষ করে তখন বিকেল 5 বাজে, আমার ডিউটি ছিল সকাল 9 থেকে রাত 9 পর্যন্ত জেনারেল টাইম। তা বিকেল 5 বাজে তোমার অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমাকে 5 টাকা দিছে। আমি বলছি যে স্যার এটা কিসের টাকা? তোমার টিফিনের টাকা। খুব খুশি হয়েছি যে 5 টাকা পাইছি টিফিনের টাকা। তো এক পর্যন্ত হিসেব করলাম কি আমি জমাবো। তা দুদিন না 4 দিন জমা হয়েছি, তারপর আর জমানোর মতন ক্যাপাসিটি থাকে না। তা যখন বেতন নিতে গেছে তখন দেখি যে আমার পাশে লেখা অফিস পিয়ন, খারাপ লাগে যে অফিস পিয়ন। কিন্তু আমার টার্গেট ছিল যে উপরে ওঠার, ওই কোম্পানির উপরে ওঠার। এবার ডিউটি করতে করতে ইচ্ছা ছিল যে আমার বাইন্ডিং এ ঢুকবো, মানে আপনার বই খাতা যে বাধাই করে না সে বাধাই, সে বাইন্ডিং এ, যেহেতু পিয়ন থেকে বাইন্ডিং এর মূল্য বেশি, বেতনও বেশি সম্মানও বেশি, তো আমার টার্গেট ছিল তাই। এবং এক পর্যায়ে কি ওই যে আব্বু সাইকেল কিনে দিয়েছিল, মনে হচ্ছে বললাম সাইকেল কিনে দিয়েছিল একটা স্কুলে যখন ক্লাস 7 পড়ি, সাইকেলটা নিয়ে আমি ডিউটি করতাম, সাইকেল চুরি হয়ে গেল, আমি রাগ করে চাকরি ছেড়ে দিলাম, চাকরি করবো না। এবার কয়েকদিন পরে দেখতেছি কি যে ভালো লাগে না, ওই জায়গায় ডিউটি করতেই ভালো লাগতো, আবার গেলাম। এবার সাহেব অফিসে ঢুকলাম না, পিয়ন পোস্টে ঢুকলাম না, ঢুকলাম হচ্ছে বাইনিং পোস্টে। সাহেব ঢুকলাম কি স্যার আমার বাইনিং পোস্টে দিয়ে দেন, দিয়ে দিল। ঠিক আছে, দেওয়ার পর ও এর মাঝখানে একটা কথা বলি, আমার চাকরির মাঝেই একদিন যখন বাইন্ডিং এ ডিউটি করতাম, তা রাতে বাসায় গেছে, তখন আমার এক ফ্রেন্ড বলতেছে নাম হচ্ছে মিজান, যে দোস্ত ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের খেলা আছে পরশু দিন করে খেলা, তা কালকে তো টিকিট দেবে, তো চল টিকিট কেটে আসি। তা আমি কালকে সকালে টিকিট সার পেতে এখন যে কি করবি, চল দেখ দেখ অবস্থা মেলা খারাপ, টিকিটের জন্য সিরিয়াল দেওয়া লাগবে। আমার বাবা যায় দেখি সার্কিট হাউসে কালকে সকাল 9টার সময় টিকিট দেবে, আজকে সন্ধ্যা 6টার থেকে সিরিয়াল, এত পরিমাণের লোক। তা আমরা কপাল ভালো যে সন্ধ্যার সময় গেছি, যাই আমরা ফার্স্টেস্ট মানে 20-25 জনের পিছনে বইছি। তো ওই সিরিয়াল ভাই 30 স্টেপের সিরিয়াল, বাড়তে 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 প্রায় 4,000 সিলেবেল হয়ে গেছে সারা জায়গাতে। তখন ওয়েস্ট ইন্ডিজ কাপ নিছে মনে আছে, ওই সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের টি-20 ম্যাচ করছে আমাদের খুলনা বইকারি স্টেডিয়ামে।
আচ্ছা,
এই কারণে মনে করেন যে সাতক্ষীরা, তারপর আছে আপনার আশেপাশে যত জেলা আছে এই এলাকা আছে, সব থেকে সব ছেলেবেলা ছুটে আসছে টিকিট কাটার জন্য।
আচ্ছা,
আমি চাইছিলাম কি যে আমি দুটা নেবো আর আমার ফ্রেন্ড দুটা নেবে, তো সারা ধরে বসা। তো এক পর্যায়ে মিজানা করলাম কি, যখন 2টা বাজে যে দোস্ত তুই বয় আমি একটু পিছনে তাইটে আসি, মানে আমি জাস্ট চেক করতে আসি যে কত ছেলেবেলে আইসে। এখন লাইনের পিছনে চলে গেছে, তো আমি আইডিয়া করলাম যে 4,000 উপরে হবে এত পরিমাণে ছেলেবেলে। তখন হঠাৎ করে মাথা মধ্যে একটা উল্টা পাল্টা বুদ্ধি খেললো, সেটা হচ্ছে দেখতেছি দুটো ছেলে কথা বলতেছে যে ভাই এতগুলো লোকের মধ্যে কিভাবে টিকিট নেব। তখন আমি বললাম কি যে ভাই আপনারা দুই লাইনে ফার্স্টে বসাই, তাহলে আপনি টিকিট কাটতে পারবেন? কবাই পারবো। কবাই কি করতে হবে? আমি আপনার কয়জন? কয় দুজন? আমাকে 500 টাকা দিতে হবে। কবাই নেন, তাও আমার সিরিয়ালে বসান।
ওকে, আপনি কিছুই জানেন না কিন্তু আপনি মনে করলেন যে টাকা নিয়ে আপনি যেভাবে হোক।
না না না, আমার টার্গেট ইসে আমি তাকে সামনে বসাবো, যেহেতু স্কিপ হয়ে গেছে যে আমার যখন সিরিয়াল দেই তখন আমাদের আশেপাশে যারা যারা সিরিয়াল দিচ্ছে তাকে বলেছি যে আমাদের আরো কিছু ভাই ব্রাদার আসবে। পার হেড একটা টিকিট পাবে, দুজন লোক 4টা টিকিট লাগবে, বলিস আরো দুটা ফ্রেন্ড আসবে।
আচ্ছা
আচ্ছা, এইসব করে দুজনে বসাইছে, আর পাশে দুইটা ছেলে বলছে ভাই আপনি লোক বসালেন কেন? তখন বলছি ভাই আমাদের বলিস আমাদের লোক আসবে। এবার দুজন বসালাম, বসানোর পর পিছন ছেলে করছে কি ভাই আরো দুটা ফ্রেন্ড আসবে, কিছু করার নাই, খুব রিকোয়েস্ট করতেছি রাখেন। ঠিক আছে নেন। পিছনে আবার গেলাম, যার পরে আরো দুটো ধরে নিয়েছিলাম 600 টাকা, পারে 300 টাকা করে, 500-1100 টাকা, লাস্টে পাইলাম আর 8টা 200 টাকা, মোট 1300 টাকা সরকারি জায়গা বেচে গেছি, মানে সিরিয়াল বেচে গেছি। বিশাল একটা মানে কি বলবো, মানে মিজান না যদি থাকে তাহলে ও যদি শোনে অবশ্যই খুব মজা হবে, যে আমাদের লাইফে একটা বিশাল একটা ও। তারপর মজার কাহিনী হচ্ছে কি, সিরিয়াল দিছি ভালো কথা, সিরিয়াল 3 স্টেপে সিরিয়াল ঘুরতে ঘুরতে শেষ একদম শুয়ে গেছে, বাকি ছেলেবেলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। 3টা বাজে পিছন থেকে দিচ্ছে ঠেলা, 4,000 ছেলে পেলে পিছন থেকে ঠেলা, ঠেলা দিলে সামনে পুলিশের, পুলিশ মনে করেন যে 20-25 জন পুলিশ ছিল, ওই ছেলেবেলা সব পুলিশ ঢুকে গেছে। ঢুকে গেলি পুলিশ তো পড়েছে পাত্তর, বলি তো চিড়িয়ে মারামারি, 4,000 ছেলে পুলিশ, কয়েক দফা যুদ্ধ চলতেছে। ঠিক আছে,
সিরিয়াল মিডল তো সব শেষ,
সিরিয়াল তো নাই, সিরিয়াল তো বগে ফোকাস করতে আমাকে 1300 টাকা স্টকে চলে আইছে। ঠিক আছে, সিরিয়াল শেষ, ওই 4,000 মধ্যে খুঁজে পায় নাহলে 7-8 দফা যুদ্ধ হয়েছে পুলিশের সাথে, মানে দাবাদাবি। একবার মনে করেন ছেলে ফেলে দাম করে পিছনে ঠেলা মাতিয়েছে, পুলিশ তো ঢুকে যাচ্ছে, পুলিশ 12-12 আবার সব দূরে পালিয়ে গেছে। ঠিক আছে, এরকম করতে করতে আমার জুতো নাই, মিজানের জুতো নাই, তারপরও আমি একটা টিকিট কাটতে পারিছি, তারপরে 50 টাকার টিকিট একটা কাটতে পারিছি, একজন কাটিয়েছি, তখন দিয়ে মিজান ওই বলের পরে বসা, দোস্ত সোনার ঋণ পাইছি, টিকিট লাগবে 4টা পাইছি, একটা বাসায় আসলাম 1300 টাকা কিন্তু আমাদের পকেটে। বাসায় আসার পরে মিজানে করছে কি, দোস্ত তোর টিকিটটা বেশি দিয়ে আসি, পুলিশে জানলে কিন্তু পিটেবে, পুলিশ জানবে, চল। এবার বললাম কি আবার সার্কিট হাউসে আসে, আইসে দেখছি সেই একই অবস্থা, প্রায় 11টা বাজে পুলিশ পিটাচ্ছে, তার পিটানি খায় টিকিট কাটিছে। এবার মিজানে বললাম কি তুই টিকিটটা খালি হাতে ধরে রাখবি, আমি তোর ডানাতে ঘাড়ে হাত দিয়ে আমি পাসাঙ্গুল উঁচু করে রাখবো, 50 টাকা টিকিট 500 টাকা। ঠিক আছে, যখন আমি হাইটে যাচ্ছি আমি ডানাতে উঁচু করে রাখছি আর টিকিটটা ডানাতে রেখে দিছে। জিলা স্কুলে দুটো স্টুডেন্ট পড়ে, হয়তো ওদের গার্লফ্রেন্ড নিয়ে যাবে, একটা টিকিটই শর্ট, ওরা হাত দেখে বুঝতে পারছে টিকিটটা 500 টাকায় বিক্রি হবে, ইশারা দিয়ে গেছি, 500 টাকাটা নুটলাম, টিকিটটা দিয়ে চলে আসলাম। ঠিক আছে, কারণ আমাদের তো একটা টিকিটের কাজ হবে না, আমাদের লাগবে 4টা, সেটা 1টা পাইছে, সেই 1টাও দিলাম বেচা। পরে আমার খেলা দেখতে পারলাম না, তাহলে 1300 তার 500-1800 টাকা দুজন ভাগ করে নিলাম, এর মধ্যে অনেক কিছু খাইছে অবশ্য। এই হচ্ছে আপনার এইভাবে গেল। যারপর ও এর মাঝখানে আর একটা কথা ছিল, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বা যতদিন বাইরে ছিল ততদিন পর্যন্ত মনে একটা কন্ট্রোলে ছিলাম, আব্বাকে আমি খুব ভয় পাইতাম, 6 মাসে একবার মার দিত, সেই মারটা আমি খুব ভয় পাইতাম। একদিন ছোটবেলা হয়েছে কি, আমার একটা ব্যাট দিয়ে সিধে মার দিছিল, ঠিক আছে, দরজা আটকা সিধে মার দিছিল। তা আমি এই কারণে আব্বাকে আমি খুব ভয় পাই, আব্বা সহজে মানে কিন্তু যেদিন দরকার সেদিন করে খবর করে দেয়। তা আব্বা মারা যাওয়ার পর থেকে মনে করেন যে আমার জবে ঢুকে যাই, জবে ঢুকে যাওয়ার পরে মনে করেন যে 9টার সময় ডিউটি শেষ করে ওভার টাইম করতাম 10-11টা পর্যন্ত, আস্তে আস্তে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম এক্সট্রা পরিমাণের, মনে করেন 9টার সময় অফিস থেকে চলে আসতেছি কিন্তু বাসা ঢুকতেছি 11টার পরে। এই করতে করতে 9 গেল 10 গেল, 11 সালে এক্সপ্রেস হয়ে গেছে, মানে কয়েকটা গেম নাম করছি একই বছরে।
জি,
ম্যাক্সিমাম সময় বাসা যাইতাম না, বন্ধুর সাথে এর বাসার বসে থাকতাম। আর ক্রিকেট খেলার প্রতি আমার খুব ঝুঁক ছিল, তো বিভিন্ন জায়গায় নাইট শীতকালে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হলে ওইখানে অ্যাটেন্ড করতাম এবং কোন এক বন্ধু বাসাতে থাকতাম। 2011 সালে আমাদেরই একটা বন্ধু, নাম হচ্ছে হাসান, সিগারেট খাওয়া নিয়ে একটা ঝামেলা বাঁধাইছে অন্য একটা বন্ধু সুমনের সাথে।
জি,
এবার হাসান সুমনকে মারিছে, মারলে আবার সুমন আবার হচ্ছে আমার কাছের ফ্রেন্ড।
আচ্ছা,
আমার আবার লাগছে, ইগোতে লাগছে যে আমার সামনে আমার বন্ধুরা মারলো, আমি কিছু হাসান তুই মারলি কেন, তোর কি আমার সামনে সিগারেট খাবে কেন, ও কি আমার বন্ধু, কি বেটা সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র জোনে লাগাইছিস। একপর কথা কাটি করে একপর আমার বাইরে দেয়, বাইরে গেলি ওই খবর আমার ছোট ভাই, আমার ছোট ভাই, ও আবার যে আমার সিনিয়র যারা আছে আমাদের এলাকায় তাদের কাছে বলে, তারা নগদে ব্যাট আর স্টাম্প নিয়ে আসে, অন্তে আমি এখানে নিয়ে সিডে মার দিই, চার পাঁচ জনে মিলে তিনজনে পিটাই, হাসান আবদুল্লাহ আর একটা সোয়ান নামে একটা ছেলে। মার দেওয়ার পর ওর এই আঁটুর একটা বাটলা ছিঁড়ে দেয়, এইটা মোবাইল ভেঙে যায়। তা এইটা আবার আমাদের এলাকার এক বড় ভাই, সে বিচার করে, বিচারে সে নিজের পকেট থেকে ড্যামেজ দেয়।
আচ্ছা,
দেওয়ার পরে এবার গুজব ছড়াইছে কি যে ওরা যারা মাইর খেয়েছে বলতেছে যে জিসানরে পাইলে বা হাত পা রক কেটে দেবে। এই খবর আমার কানে আসার আগে আমার আম্মার কানে চলে গেছে, আম্মা তো খুব ঘাবড়াই গেছে যে জ্ঞানদান তো করিছে এই বেলা হাত পা রক কেটে দেয়। পরে চলে গেলাম আমার সাহেবের দ্বারা, যাই হলো যে ভাইজান এই ব্যাপার, এই তো হাত পা রক কেটে দেবে বলতেছে। পরে আমার সাহেব আমার এলাকার যে আওয়ামী লীগের এক নেতা তাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমার বাইপের সাথে কিরাকি করেছে, ঝামেলা হয়েছে, একটু মিটাই দাও। পরে সে মিটাই দেওয়ার পর এবার বাড়ির আশপাশ থেকে শুরু হলো গুজব, ছেলের বিয়ে দিয়ে দাও নালে কিন্তু বেলানে চলে যাবে। এই শুরু হলো মেয়ে দেখা, ঠিক আছে। তা মেয়ে আমার যে ওয়াইফ, তা আমার ওয়াইফ হচ্ছে পাঁচ নাম্বার, মানে চার না চারটা মেয়ে আমি দেখছি, ইচ্ছা করে বলেছি পছন্দ হয়নি, ইচ্ছা করে বলেছি পছন্দ হয়নি। তা লাস্ট যেটা আমার ওয়াইফ, তা আমার চাচা সে বাবুর্চি, তা ওদের বাসা যেখানে সেখানে একটা ডেকোরেটর দোকান, আমার চাচা কন্টিনিউ এখানে বসত, আমার আব্বাও এখানে বসত পেয়েছে যখন বেঁচেছিল। তখন আমার আব্বা বলছে যে আমার বড় ভাইয়ের ছেলেটা বিয়ে দেবো, ভালো মেয়ে পাচ্ছি না, অল্প বয়সে একটা মেয়ে লাগবে। তখন বলে যে এরকম আমাদের বাসা একটা মেয়ে আছে দেখে দাও।
আচ্ছা,
তা আমার চাচা দেখে আসে, দেখে আসে চাচা পছন্দ হয়। পরে আমার আম্মাকে বলে, খুব আমার বোনকে বলে, তারাও দেখে আসে পছন্দ হয়। পরে আমার বন্ধু বান্ধব মিলে যায়, পরে আমি পছন্দ করার আগে আমার বন্ধু বান্ধব পছন্দ করে বলেছে আপা এটা মিস হবে না, এটা ফাইনাল। ঠিক আছে, দেখলাম যে না আপনাকে ছবি দেখাবানি। তা
বলে রাখি প্রিয় শ্রোতা, ও খুব জলি, মানে ওর বলার স্টাইল শুনে হয়তো বুঝতে পারছেন যে খুব মজা করে বলছে বিষয়গুলো। তবে এটা ঠিক যে আমাদের অনুষ্ঠান যেহেতু সিক্রেট, সুতরাং ওর জীবনের কিছু ভয়াবহ রকমের অপরাধ বা ভুল যেটাই বলি না কেন সেগুলো আসবে সামনে। সো ওর বলাটাকে আপনারা ওর বলার মতো করে নেবেন। ওকে জিসান, আমরা যেখানটা ছিলাম, মেয়েটাকে দেখে পছন্দ করে
ফেলেছে। তাই এবার আমার বন্ধু বান্ধব আমার বোনকে আমার মাকে কনফার্ম দিয়ে দিল যে আপা আন্টি এইটা মিস করা যাবে, এটা ফাইনাল। তাই এবার ডিনার ফাইনাল ভাবে নাকফুল পরা দিয়ে আসলো। পরে দিয়ে আসার পর একটা মাস সময় পেলাম প্রেম করার, একটা মাস প্রেম করতাম। তো আমার তখন আমি প্রেসে যখন তখন আমি এদিকে আবার প্রেসার আসি, মানে আমার অফিসিয়াল লাইফে আসি। তাই বাইন্ডিং হাওয়া থেকে আবার চাকরি ছাড়িয়ে দিয়ে আবার যখন ব্যাক করি তখন আমি আবার পথ বাইরে আবার চলে যাচ্ছে মেশিনে, মানে যেখানে প্রিন্ট হয় সেইখানে চলে যায়। তা তখন আমার ডিউটি ছিল হচ্ছে এক সপ্তাহ ডে, এক সপ্তাহ নাইট।
আচ্ছা,
যখন নাইট সপ্তাহ আসতো তখন ভোরবেলা যখন আমার ছয়টার সময় ডিউটি শেষ হতো, ওদের বাসাদের সামনে যখন যাইতাম তখন কলসিনে দেওয়া থাকতো।
আচ্ছা,
রোমান্টিক একটা কাহিনি, ঠিক আছে, ভালো লাগতো। বউকে ফোন দিয়ে বলতাম তুমি একটু দাঁড়াওয়া এক সপ্তাহের জন্য, আবার পরের সপ্তাহে ডে চলে আসলে আর হইতো না। তা এক পর্যায়ে বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়, বিয়ের ডেট চলে আসে, তা বিয়ে করে নিয়ে আসি 2012 সালের 12ই অক্টোবর। ঠিক আছে, তা বিয়ে করার পরে সংসার ভালোই কাটতেছে, কিন্তু ভাই সত্যি খারাপ লাগে, তিন মাসের মতো আমার আম্মা আমাকে আলাদা করে দেয়, তখন আমার বেতন মাত্র 2500 টাকা। এবার আলাদা করে দেওয়ার পরে আমার ছোট ভাই আমার সাথে থাকে, আমার আগে চলে যায়, আমার বোনের বাসা চলে যায়।
ওকে,
চলে যাওয়ার পর আমার ছোট ভাইয়ের সাথে থাকে, আমি ছোট ভাইকে ভাতের কসম কাটাই যে ভাই তুই আমার যাইস না, 2500 টাকা বেতন, আমি ঘর ঘর বাড়ছো 1500 টাকা, তো 2500 টাকা যদি 1500 টাকা ঘর ভাড়া দিই থাকে হচ্ছে 1000 টাকা, কি করবো। এদিকে আবার ডিসলাইন রয়েছে, কাইন বিল রয়েছে, তাহলে বাচ্চা কেটে করছে ভাই তুই আমার থেকে ফেলা দিয়ে যাস, আমি কিন্তু বিপদে পড়ে দেবো, কারণ ওর কিছু হেল্প পালি আমার সংসার ভালো চলবে, পর আমার বেতন আস্তে আস্তে পালে হয়তো প্লাস পয়েন্টে দিয়ে যাবে। ও 2 মাস পর চলে যায়, এবার তো আমি পুরো বিপদে। তারপরে খুব কষ্ট করে ভাই দিন কাটায় দুজন মিলে, তখন স্বামী স্ত্রী ওই ঘরেই থাকি।
আচ্ছা, এটা কি খুলনাতে না ঢাকাতে?
খুলনাতে।
ওকে, আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, মানে আমরা গল্পটা যে জায়গাটাই নিয়ে গিয়েছি সেটা হচ্ছে ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল ওর বাবা মারা যাওয়ার পরে, মানে জিসানের, এবং ইন দ্য মিন টাইম ওর কোনো ঘটনার প্রেক্ষাপটে বিয়ে করা এবং জীবন যুদ্ধে নেমে যাওয়া, গার্মেন্টসে কাজ করা, সাইমুলটেনিয়াসলি কিছু ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা, ছোটখাটো বদমাইশি করা, বাট ইন ট্র্যাক, আমি বলবো না আউট অফ ট্র্যাক, লাইফটা ইন ট্র্যাকে আছে। এবং সেখান থেকে ওর সামনের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমি ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যখন আপনারা রেডিওতে এই গল্পটা শুনছেন ঠিক একই সময়ে আমাদের ইউটিউবে এই গল্পটি প্রিমিয়ার হচ্ছে, অর্থাৎ ওখানেও আপনারা এভাবেই শুনতে পাচ্ছেন। ইউটিউবের সুবিধা হচ্ছে এখানে ব্রেক আছে, ওখানে ব্রেক নাই, একেবারে নন স্টপ চলতে থাকে। সো ইউটিউবে যারা শুনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে নেবেন, বেল বাটনটি। আমাদের ইউটিউবের খোঁজ পাওয়াটা খুব সহজ, আপনি গিয়ে শুধু ইউটিউবে লিখুন ঢাকা এফএম 90.4, দেখবেন আমাদের চ্যানেলটি চলে এসেছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন রাখুন। ওকে, ছোট্ট একটা বিরতি।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কিবরিয়া, ঢাকা এফ এম 90.4 এ সারা দেশব্যাপী। ওকে জি স্যার, আমরা যেখানে ছিলাম, তো বিয়ে শাদী করেছেন, সংসার চলছে, ওখানেই রেখেছেন ওয়াইফকে, এবং তারপরও ফ্যামিলি থেকে এক ধরনের ডিটাচ, আপনি যেটা বলছিলেন যে আপনার ছোট ভাইকে নিয়ে আপনার মা থাকছে বা এরকম কিছু একটা, তো তারপর কি, তখন কি আপনি ঢাকাতে না খুলনাতে? খুলনাতে, তখনও ঢাকায় আসেননি, মানে যেহেতু পিছনে গেছেন, পিছনের গল্প বলছেন।
আচ্ছা, তারপর ঢাকায় আসেনি, জায়গা গেল, তারপর আপনার আমার আরো একটা পথ বাইরে চলে গেলাম। হচ্ছে আমার ইচ্ছা ছিল কি, যে আমার যে বস, মানে মালিক না, মানে আমার যে সেকশনের যে বস,
জি,
তো ওই উনি যখন ডিউটি করতো ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তো আমি যখন মেশিন ডিউটি করতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি ওই বসের অ্যাসিস্ট্যান্ট হব।
আচ্ছা,
খুব ইচ্ছা।
আচ্ছা,
ওইটা হচ্ছে ওই কোম্পানির টপ লেভেল, মানে কমার্শিয়াল মার্কেটিং সাইডটা, মার্কেটিং এর যে হেড, সে তার অ্যাসিস্ট্যান্ট হতে আমার খুব ইচ্ছা ছিল। তো এক পর্যায়ে ভাগ্যটা মিলে যায়, ছেলেটা যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে চলে যায় যে কোনো কারণে, পরে আমি আবার চাকরি চাই দিই, ওনাটা কারণে চাকরি চাই দিই, চাকরি চাই দেওয়ার পরে তখন আমার সাহেব হজে যায়, হজ থেকে শুনে কি যে আমি চাকরি চাই দিছি, পরে আমার সাহেব আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলছে চাকরি ছাড়লি কেন, কি সমস্যা, তো তুমি দেখা কর। পরে গেলাম, তো আমি মতো আমি মেশিনে ডিউটি করবো না, আমাকে আমার বসের সাথে দিয়ে দেন।
আচ্ছা,
ঠিক আছে, তো আমার বসের সাথে দিয়ে দেয়, দেওয়ার পর ভালোই ডিউটি করতেছি আমি, কিন্তু ক্লাস টেনে পিটিএস পরীক্ষা বন্ধ দিয়েছি, তারপরে দেয়নি, কিন্তু ওইখানে আরো আমার উপরে আর একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে হচ্ছে ডিগ্রি পাস, তা বলতে হয় না, নিজের কথা বলতে হয় না, যেহেতু আমি বলতেছি সেটা আপনার বিশ্বাস করতেই হবে, কারণ আমার নিজের সাথে ঘটে যাওয়া। সেটা হচ্ছে ওনার থেকে আমি খুব ভালোই এক্সপার্ট ছিলাম, ইংলিশ পড়ার দিক থেকে, লেখার দিক থেকে, বোঝার দিক থেকে, তা সবকিছু মনে করেন যে প্লেট বানানো, ট্রেসিং দেওয়া, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করাটা ভালোই বুঝতাম, বলি আমার বস আমাকে খুব ভালো ধরে শিখাইছে। তা এক পর্যায়ে আমার এই জিনিসটা অনেক সহ্য হতো না, পিয়ন পোস্টের থেকে বাইন্ডিং, বাইন্ডিং হাত থেকে মেশিন, মেশিন থেকে এখন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, আমার ভিজিটিং কার্ড সাপ্লাইকে আমি শো করতেছি একটু পরে,
ঠিক আছে, সমস্যা নেই,
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে চলে যাই আমি, আমাকে ভিজিটিং কার্ড দেওয়া হয়, তো আমি ওই আমার ভালো একটা পজিশনে চলে যাবো, অনেকে আমাকে সহ্য করতে পারে না যে এত কম বয়সে এইটুকু একটা পিচ্ছি কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার,
মানে প্রেসের কমার্শিয়াল,
কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার।
ওকে,
আমাদের মার্কেটিং সাইট ছিল,
কি ধরনের কাজ করা হতো আপনার প্রেসে?
এখানে পোস্টার,
পোস্টার,
আচ্ছা, বই খাতা বাইন্ডিং,
আচ্ছা,
তারপরে যে চিংড়ি মাছ আছে না,
হ্যাঁ,
যে বিদেশে যে চিংড়ি গুলা বিদেশে রপ্তানি হয় ইউরোপিয়ান দিতে, তা এই যে চিংড়ি মাছ গুলো যায়, যে পলিথিন গুলা প্যাকেটিং হয়, সেই পলিথিন গুলা আমরা ডেলিভারি দিতাম, তারপরে এই যে কার্টুন গুলোর মধ্যে যে পলিথিন বটমের মধ্যে ভরে, তারপর কার্টুনের মধ্যে রাখা হইতো, সেই কার্টুনটাকে প্যাক করার পরে যে সাইডে যে ডিসক্রিপশনটা লেখা থাকতো না, ইনগ্রেডিয়েন্টস, মানে মাছের কতটুকু পানি দিতে হবে, কতটুকু লবণ দিতে হবে, এই যে ইনগ্রেডিয়েন্টসটা, এটা ওই স্টিকারে সব প্রিন্ট হইতো, মানে কোন মাসে কতটুকু ব্যবহার হবে এটা আলাদা হবে, ওই কোম্পানির মালিক আমাদের কাছে দিয়ে দিত, আমি ওইটা প্রিন্ট করে দিয়ে দিতাম, এটা আমাদের মূলত প্রেসের কাজ।
আচ্ছা,
এবার চলতেছে চলতেছে, তা আমি প্রথম যে ভুলটা করে বসি সেটা হচ্ছে আমাকে একদিন ম্যানেজার সাহেব একটা প্রশ্ন বাদায় করতে বলে,
আচ্ছা,
স্কুল নাম বলবো না, তা আমি দেখি টাসি খেয়ে যাই, যে স্কুলটা খুব পরিচিত স্কুল, যে এই স্কুলের প্রশ্ন এখানে ছাপায় আমি আমার এক বড় ভাইকে শেয়ার করি যে ভাই এই ব্যাপার অমুক স্কুলের প্রশ্ন আমাদের এখানে প্রিন্ট হয়।
আচ্ছা,
তা সে শুনে সেও টাসি খেয়ে যায়, অবাক কাণ্ড। আমাকে বলে কি যে তুই আমাকে ইংলিশ ফার্স্ট করা শিখে পাইনে দিবি, আমি তোকে 1000 টাকা দিব।
আচ্ছা,
এখন আসলে কি ভাইয়া মানুষ লোভে তো এমনি এমনি পড়ে না, তাকে লোভ দেখালে অনেকে সহ্য করে রাখতে পারে, কেউ সহ্য করে রাখতে পারে না। হয়তো মনে করেন যে ওইটাই আমার ভুল, বয়স কম, ঠিক আছে, হয়তো আমি ভুল করেই ফেলছি, এখন যাই হোক স্বীকার করতেই হবে। তা আমি রাজি হয়ে যাই, আমি যে হোক তাকে ম্যানেজ করে দিই। ম্যানেজ করে দেওয়ার পর কন্টিনিউ কয়েকটা সাবজেক্ট আমি দিছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম।
এটা কি কিসের পরীক্ষা ছিল?
এটা হচ্ছে সরকারি স্কুলের প্রথম শ্রেণী পরীক্ষা, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা, ফাইনাল পরীক্ষা।
আচ্ছা, সরকারি স্কুলের ছিল কিন্তু ওই স্কুলেরই শুধু প্রশ্নপত্র?
হ্যাঁ,
ওই পার্টিকুলার স্কুলে।
আচ্ছা,
ওকে, তারপর?
ঠিক আছে, তা যাই হোক, সে আমাকে আর্থিক দিক থেকে সামথিং কিছু দেয় বিনিময়ে। তা এক পর্যায়ে কি একদিন ধরা পড়ে যাই।
কিভাবে ঘটনাটা ঘটে আমাকে বলেন।
হ্যাঁ, বলি, চোর ছিল দুইটা, মানে আমি ডাইরেক্ট আমি নিজেকে চোর পরিচয় উল্লেখ করি, চোর ছিল দুইটা। সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন এক জায়গায় রাখছি, একজন গেছে টয়লেটে, টয়লেট থেকে একটা প্রশ্ন বের করে নিয়ে আসছে।
আচ্ছা,
নিয়ে আসে তাহলে ওটা তো আমি রাখিনি,
ওকে,
তাহলে নিশ্চয়ই তাহলে আরেকজন আছে। তো যখন সে নিয়ে এসে ডাইরেক্ট আমাদের মালিকের কাছে দেয়, তা সে জিনিসটা নিয়ে খুব সেন্সিটিভ হয়ে যায়, তো এটা ব্যবসায়িক একটা সিনকেট, কারণ তার ব্যবসার পথে প্রভাব পড়বে এটা, যেটা বাইরে ফ্ল্যাশ হচ্ছে। সে বিভিন্ন কবিরাজের কাছে মানে অফিসে একটা 400 টিম গঠন করে যে হোক আমার এই লোকটাকে ম্যানেজ করে দিতে হবে। তা ফার্স্টে একটা কবিরাজার কাছ থেকে 400 টিম একটা ইয়ে নিয়ে আসে, রুটি, রুটি বড়া,
মানে চেলে বের করবে আসলে কি আসলে চুরি
করছে। সিস্টেম হচ্ছে কি যে কবিরাজ বলে দিয়েছে কি যে সবার উজু করে আসতে হবে, সবার এক গালে খাইতে হবে। এখন যে চোর সেই ধরাবে না, কারণ ওটা তো আমি করি নাই, আমিও তো ধরা পড়তেছি না এবং কেউ ধরা পড়তেছে না। ধরা পড়তেছে কারা জানেন? যারা জীবনে এইগুলো ফ্যাক্টরির মধ্যে ঢোকেই না, তারা বয়স হয়ে গেছে, তারা চাপাই খাইতে পারতেছে না, সাহেব জিনিসটা ভালোভাবে নিতে পারে নাই, শরীর ধরা পড়লো না, ধরা পড়েছে উল্টা পাল্টা লোকজন। পরবর্তীতে আবার চাল পাওয়া নিয়ে আসে ভালো একটা কবির কাছ থেকে, সেই ক্ষেত্রে একই অবস্থা, চোর ধরা পড়ে নাই। এবার দ্বিতীয় যে চোরটা সেটা হচ্ছে খুলনার একটা কলেজ, স্বনামধন্য কলেজ,
জি
নাম বলবো না, সেই কলেজের প্রশ্ন আমাদের এখানে আসছিল।
আচ্ছা,
তা আসার পরে ওইটা আবার অন্য একটা ছেলে, যেহেতু আমি গল্প বলতেছি অনেকেই হয়তো বুঝতে পারতেছেন,
ঠিক আছে,
তো সেটা নাম হচ্ছে দীপ, ও নাকি ফ্ল্যাশ করে ওইটা কলেজেরটা। তা ফ্ল্যাশ করার কারণে সাহেবের কাছে ফোন আসে কলেজ থেকে যে ওকে ম্যাডাম টের পায় যে এরকম অমক প্রেস থেকে এটা আউট হয়েছে,
ফ্ল্যাশ হয়েছে,
অমক ছেলে করিস এটা। তো তাকে হিট করা হয়, তাকে বিভিন্ন প্রশ্নবদ্ধ করা হয় এবং তার এক পর্যায়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়।
আচ্ছা,
ফাইনালি ওই ঝড়টার সাথে মনে করেন মানে আমি এক পর্যায়ে মনে করেন যে ঝড় বাইসে গেছি এরকম একটা। তা ওই যে ভয়টা যে ওরে যে পরিবারে হিট করা হয়েছে, ওর যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ওকে থাপ্পড়গুলো দেয়াইছে, ওইটা আমার মনের মধ্যে এমন ভাবে বেঁধে ভাই আমি ভয় পাই খুব যে আমি আর এগুলো করবো না। এইবার করছে কি, একদিন আমার একটা বন্ধু প্রেসের মধ্যে, আমার বন্ধু কম বেশি সবসময় আসা যাওয়া করতো, তা একদিন আমার একটা বন্ধু ও জানতো যে আমাদের ওইখানে প্রেসে প্রশ্ন ছাপা হয়। তা ও আসতে আসার পরে তা আমি বলছি দোস্ত তুই বয়, আমি একটু প্লেটটা অস্কর দিয়ে আসতেছি। ও সামনে একটা ইংলিশ প্রশ্ন ছিল ওই স্কুলের, তা ও করেছে করে ছবি তুলছে, ছবি তুলে ও মানে ও যে ম্যাচে এফেয়ার করতো তার ছোট বোনের ক্লাসের প্রশ্ন, একটু সালির সাথে একটু ইপ্রীত করবে, তাতে বড় বোনের সাথে একটু লিঙ্ক ভালো রাখতে পারে। ও এটা ছবি তুলে নিয়ে যা, আমি যাই না। এবার নেওয়ার পরে ওই মেয়েকে দেয়, মেয়েকে দেওয়ার পরে ওই মেয়ে তো খুব এক্সাইটেড যে আমি প্রশ্ন পাইছি, আমি আজকে 100 মার্কের অ্যান্সার দেবো, এবং এত এক্সপেরিমেন্ট এক্সাইটেড হয়ে গেছে যে ওর সাথে যার করে বান্ধবী
তাদেরকে বলে দিয়েছে,
তাদেরকে বলেছে। এবার সব তো মনে করেন মানে হুমড়ি খায় পড়তেছে, পরীক্ষা 10টার সময় শুরু, 8:30 হুমড়ি খায় পড়তেছে, তখন জিনিস সার্কে কানে চলে যায় কি আবার এত এক্সাইটেড কেন। এবার এক মানে যখন চেন রিয়াকশন, টান দিলে যখন কান আসে, কান টান দিলে মাথা আসে, গোয়াটা চলে আসে, তোরে কে দিছে তাহলে তোর টিসি দিয়ে দেবো, ভাই বলে দেয় যে আমাকে অমুক লোক দিছে, আমার বোনের সাথে প্রেম করে সে ছেলে দিছে। এবার ওরে যে হোক ফোন নাম্বার ম্যানেজ করে ফোন দেওয়া হয়েছে, স্কুলে ডাকিছে, জায়গার পরে হেড স্যার। তা ও পা ধরে জড়ায় করে কে স্যার আমি আমার এক বন্ধুর কাছে গেছিলাম, যা আমি ওইখান থেকে নিয়ে আইছি। এদিকে আমি আবার ঢাকা আসছিলাম আমার ছোট ভাইকে একটা চাকরির জন্য আগে দিয়ে আসছি, মানে এখানে দিতে আসছিলাম আমার ফুফুর কাছে। তা আমি যখন ব্যাক করি সাইদাবাদে, যখন আমি সাইদাবাদে বাসে উঠি, তখন আমাকে খুলনা থেকে ওই বন্ধু ফোন দেয়, বলছে দোস্ত এই ব্যাপার আমি কি আরে আল্লাহ হালা তুই করলি কি এটা, আমি তখন বিপদে ফেলাই দিলি। এমনি আমি একটা ঝামেলার কারণে আমি সব বাদ দিয়ে দিছি, বিপদে ফেলাই দিলি। আমি স্কুলের স্যারের কাছে আমি হাত পা ধরে দৌড়ছি, সে কিছু কবে না। এখন তো আমার মনে ভয় রয়েছে যে আল্লাহ কি দিয়ে কি হবে। অফিসে গেছি, আমার সাহেবের চোখের চামড়াতে বুঝে ফেলাইছে আমি টার্গেট। ঠিক আছে, অফিসে মিটিং ডাকা হয়েছে কি উনি ছিল হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, কিন্তু স্কুল থেকে কমপ্লেন আসছে অল সাবজেক্ট। আমার ওই মাস কোম্পানির কাছে আমি ডেলিভারি গেছিলাম স্টিকার, তা আমি ওইখান থেকে শুনছি যে এরকম পেরেছে বিশাল কাহিনী কেটে গেছে। আমি গেলেই গের, আমি অফিসে যাই, মোটামুটি সাহেবও নাই ম্যানেজারও নাই, চালান পাতান দিয়ে টাকা পয়সা দিয়ে যা খরচের জন্য নিয়ে গেছিলাম দিয়ে খিস বাইকে টোটাল ডাইরেক্ট চলে আসলাম ঢাকা। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাড্ডা।
কত সালের দিকে এটা?
এটা হচ্ছে আপনার 2014 সালে।
2014 সালের ঘটনা।
2014 সালে।
আচ্ছা, তো এই যে আপনি এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিলেন যে অনৈতিক কাজগুলো, এগুলোর জন্য আপনি তখন পর্যন্ত কত টাকা পেয়েছেন? মানে যে
ফার্স্ট প্রত্যেকটা স্টেপে কিন্তু ফার্স্টে আমার লাইফে ঘটতেছিল। তা প্রথম স্টেপে আমাকে 150 টাকা পার পিস,
এই মাত্র 150 টাকার জন্য হচ্ছে
আমার কাছে।
আপনি কখনো মানে টু বি অনেস্ট, আপনার ঘটনাটা যেভাবে ঘটেছে আমি একটু ভেতর থেকে বের করে নিয়ে আসতে চাই অনুভূতিটা, আপনি কখনো রিয়েলাইজ করেছিলেন যে এই যে পেশেন্ট আউট করে দিচ্ছেন এটার পরে কি ভয়ানক অবস্থা দাঁড়াতে
পারে? ওই সময় বোর্ড সার্টিফিকেট অনেক প্রশ্ন ফেলাস হয়েছে,
সেটা তো আমরা জানি যে এটা লম্বা সময় ধরে।
হ্যাঁ, এনে পেপার পত্রিকা অনেক রকম ঝামেলা হয়েছে, তা আমি খুব ভয় পাইতাম জানলাম আমি আর বিবেচনা করে দেয়, কিন্তু আমাকে সে বড় আমাকে সাপোর্ট দিত যে কিচ্ছু হবে না।
একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস একটা অনেক বড় জটিলতা ছিল এবং অনেক বড় ধরনের মানে বলা যেতে পারে আমাদের একটা ব্যর্থতার জায়গা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু আমরা সেই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পেরেছি। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যেভাবে প্রশ্ন ফাঁস নিয়ে মাঝখানে হইচই হয়েছে, কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তব্য দিচ্ছেন এই বিষয়টা নিয়ে, তো শেষ পর্যন্ত একটা সমাধান হয়েছে। আমরা একটা ছোট্ট জায়গা থেকে ছোট্ট একটা জায়গা মানে বলতে চাচ্ছি কোনো ধরুন কোন একটা এলাকা লোকাল একটা জায়গায় একটা প্রেস থেকে কিভাবে এটা ফ্ল্যাশ আউট হয় এবং কোন কিছু ব্যক্তি মানুষের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে এটা স্প্রেড আউট হতে পারে, আমরা খুব ব্রড আকারে এই বিষয়গুলো হয়েছে বলে হয়তো সবাই জানি যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, কিন্তু লোকাল এলাকাতেও হতে পারে এবং যে প্রেস থেকে এই প্রশ্নটা প্রিন্ট করা হচ্ছে সেই প্রেসে যদি খুব ভালো সিকিউরিটি না থাকে তাহলে প্রেসের কর্মী যারা আছে তারা এই ধরনের কাজের মধ্যে জড়িত হতে পারে। সো এটা একটু কেয়ারফুলি থাকবেন, কিভাবে কোন টেকনিকে জিনিসটা হয়েছে সেটা আমরা পুরোটা রিভিল করলাম না, বাট কিভাবে গেলে এটা সমাধান হতে পারে সেই সম্পর্কে আপনাকে কিছুটা হলেও একটু আঁচ দিলাম, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন এবং প্রেসের যারা কাজ করছেন কনসার্ন পার্সন যারা তাদেরকে আমরা একটু নোটিস করলাম এই জায়গাটাতে। হ্যাঁ বলুন। তো আপনি এক চান্স চলে আসলেন ঢাকাতে নিজেকে ওই জায়গাটা থেকে
বাঁচানোর জন্য? আমি ঢাকা চলে আসি
জি।
তা আমার শ্বশুরবাড়ি ছিল আপনার বাড্ডা, মেলবাড্ডায়। তা ওইখানে আসি, আমার শ্বশুর শাশুড়ি জানে না জিনিসটা, প্লাস বেড়াতে আসছে। 15 দিন পর ওই যে আমার বস মালিক না, আমার বস
যে আপনাকে সাপোর্ট করতো,
সাপোর্ট বলতে কি মানে সে আমাকে আসলে ছোটবেলার মতো কিছু
না, বস বলতে বলতে হচ্ছে যে লোকটা আপনাকে
কমার্শিয়াল বস, কিন্তু মালিক তো একজন, সে তো পুরো কোম্পানির মালিক।
বস কি জানতো এটা যে আপনি এটার মধ্যে ইনভলভ, মানে বস কি আপনাকে এই প্রেস?
না 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 না, সে তো জানতো না, সে খুব শক খাইছে।
আচ্ছা, তো যাই হোক, সে
প্রথম স্টেপে শক খাইছে, নেক্সট আরো একটা শক খাইছে,
আমরা যাই ধারাবাহিকভাবে।
তো তাকে আমি খুব রিকোয়েস্ট করি যে ভাই দেখেন যা করছে ভুল হয়ে গেছে, আর কোনদিন করবো না, খুব রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট করার পরে সে অনুতপ্ত হয়, তা বলছে যে ঠিক আছে তুই সাহেবের কাছে আয়। আমি ফার্স্টে বলেছিলাম আমার সাহেব কিন্তু একটা ফেরেস্তা, তা তুই সাহেবের কাছে আয়, তুই সাহেবের হাত পা ধর, সাহেব মাফ করে দেবে। আমি নিজে থেকে খুব আন্তরিকভাবে, আমি
এই সাহেবই তো আপনাকে আপনার বাবা মারা যাওয়ার পরে
এই সাহেব, তোমার সাহেব বাসায় গেলাম, হাতে পা জড়া ধরলাম যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি নেক্সট টাইম এরকম ভুল আর করবো না।
সে পর্যন্ত কয়টা প্রশ্ন ফাঁস হয়েছে?
সামথিং অল্প কিছু, মনে করেন যে আপনার ফার্স্ট টার্মে ইংলিশ ফার্স্ট ক্লাস পেপার, সেকেন্ড টার্মে ইংলিশ ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার, অঙ্ক মূল যে ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো সে একটা। এক পর্যায়ে কি আমি আন্তরিকভাবেই ভালো হওয়ার চেষ্টা করে যাই যে ভালো হয়ে যাবো, যে অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। এবার ভালোভাবে চলতেছে, আমি খুব ভালো একটা জব মানে চলতেছে, দিনকাল ভালো চলতেছে আমার। একদিন হয়েছে কি সেকেন্ড স্টেপের ভুলটা, এটা ছিল আরো বড় ভুল আমার। আমি ছিলাম সেলস টিম মার্কেটিং অফিসার, আর আমাদের যে কার স্টিকার গুলা এটা আমাদের সেকশনেই কাজ হইতো, একটা সাইজ হচ্ছে স্টিকার সাইজ হচ্ছে আপনার 15x20 সাইজ। এই কার্ড গুলা মনে করেন যে আমি আর ওই যে আমি বললাম না আমার যে আমার উপরে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তার হচ্ছে তার উপর হচ্ছে আমার বস। তা আমি তিনজনই মনে করেন স্লিপ দিতাম, আমাদের সিস্টেম ছিল কিরকম মনে করেন আমাদের ফ্যাক্টরি এখানে, আর এখান থেকে 400 গজ দূরে মনে করেন যে আমাদের গোডাউন, মালের গোডাউন। তো ওইখানে আমরা আমাদের যে ভ্যান ওয়ালার রুবেল নাম, ওকে স্টিকার স্লিপ দিতাম, যে স্লিপ দিলে মনে করেন যে 1000-2000 স্টিকার স্লিপ দিয়ে দিতাম যে তুমি যেটা নিয়ে আসো, ও ভ্যানে করে ওটা নিয়ে আসতো।
আচ্ছা,
নিয়ে আসার পর আমাদের ফ্যাক্টরি ঢুকে যেত। ও ছিল হচ্ছিল ভাই বিশ্ব চোর। আমাকে একদিন বলতেছে জিসান তুমি 1000 স্টিকার স্লিপ দিয়ে দাও। তো আমি বলছি যে স্টিকার তো ঘরে আছে, বলছে না লাগবে, আমি দিয়ে দিছি, আমি জিনিসটা কেয়ার করি নাই। ঠিক 3 দিন পর আমাকে সেম ব্যাপার বলতেছে, তখন আমার খটকা লাগিছে।
এই খটকা থেকে কি হলো এবং ঘটনা কোন দিকে গেল আমরা সেটা জানবো। আমরা প্রথম ঘন্টা শেষ করলাম সিক্রেটস এর, এখন একটু পরেই বাজবে রাত 12টা, 12টার পরেই আমি ফিরে আসছি। আপনারা শুনছেন 90.4 ঢাকা FM এর সারা দেশব্যাপী সিক্রেটস, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। একটু পরে তো অবশ্যই ফিরবো, আর এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/dfm904। আপনি যদি সহজভাবে খুঁজে পেতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ঢাকা FM 90.4 এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে ঘন্টা বাটনটি আছে সেটাতে ক্লিক করে অন করে দেবেন এবং সেখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা রবি এবং বুধবারে যে অনুষ্ঠানটি এখানে প্রচার করা হয় সে অনুষ্ঠানগুলো তো ওখানে থাকি, পাশাপাশি আপনি একযোগে ইউটিউবে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করা থাকলে আপনি একই সাথে রেডিওতে যখন প্রচার করা হয় তখন আপনি ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন কারণ সেখানে প্রিমিয়ার করা হয়। ওকে, ছোট্ট একটা বিরতি।
Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজি কিবরিয়া ঢাকা FM 90.4 এ। সারা দেশব্যাপী অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে। ওকে, যেখানটা আমরা ছিলাম, জিসান আপনি তো এসেছেন খুলনা থেকে।
তো আমার খটকা লাগে, তো আমি ওকে বলি যে ভাইকে বলছে স্টিকার দিতে, হ্যাঁ বলছে, ব্যাস আমি স্লিপ দিয়ে দিই। তারপর স্লিপটা নিয়ে চলে যায়, আমি চলে যাচ্ছি আমার বসের কাছে, বলি কি যে ভাই আপনি কি স্টিকার দিতে বলছেন? না ভাই, ঘরে যা স্টিকার আছে তো লাগবে, ও অতি হয়ে যাবে। আমি তার বলি নাই যে আপনার কথা বলছে ওই 1000 স্টিকার স্লিপ দিতে। আমি ব্যাকে নিয়ে আমি আমার স্টকটা যা ফলো করি, যে স্টিকার যে পরিমাণে স্টিকার আছে তাতে আমার আরো 2 দিন চলে যাবে, ঠিক আছে, কোনো প্রকার স্টিকার দরকার নাই। তখন আমি শিওর হলাম যে ওটা ঘাপলা করবে।
আচ্ছা,
তো আমি টার্গেট রয়েছি। আমি এটা আবার জানাচ্ছি আমাদের যে পিক আপ ড্রাইভার, সে ড্রাইভারকে জানাই জায়দুলকে, তা বলি যে এই ব্যাপার মাল তো ঘাপলা করে যাবে, আজকে সাহেবের ধর সাহেবের বলবো, আজকে ওটার ব্যবস্থা করতে হবে, তাহলে ওর জন্য সব বিপদে পড়বো।
আচ্ছা,
এবার হচ্ছে হা আমি রাজি। হঠাৎ করে দেখি ও মাল আনতে যায় হাওয়া, কোন জাতে জানে ভ্যানটা থুয়ে গেছে, ডিউটি কিন্তু 8টা পর্যন্ত, রাতে 8টা পর্যন্ত ভ্যান আছে ও নাই। এবার তো গেছে মেজাজ খারাপে, পার্কে দিয়ে দিছে ফোন, ওই শালা গেলি কই তুই, যে মাল তোরা যে স্টিকার স্লিপ দিলাম, স্টিকার আনিস নাই, এই হিসাব দেবে কিরা? হ্যাঁ ভাই, কই তুমি কই তুমি? আমি বললাম এই জায়গাটা। এবার আইসে ভাই, মানে সিচুয়েশন খালি ওই জাহিদুল আনিছিলাম তো, কি পরিমানে হাতে পায়ে রিকোয়েস্ট করছে দুইটা মেয়ে, যে ভাই তুমি যদি সাহেবকে কয়ে দাও আমার পেটে লাথি মারবে, আমি জীবন কিছু করে খাতে পাবো না, সে আমার খুব মারধর করবে, মানে প্রচন্ড রিকোয়েস্ট ভাই। অনেকে আবার দেখছে, দেখে আবার অনেকে বলছে হ্যার কি আর কি মাতিছে আমরা, মানে হাত পা ধরা ধরতেছে, বিধি কিছু অবস্থা। এক পর্যায়ে আমি জিনিসটা চাপাই দিই, আমি জাহিদুল বলি যে যাই হোক কিছু বলার দরকার নেই।
আচ্ছা,
এবার আমি বললাম যে কয় টাকা বেচছো? 7000 টাকা। তা করছে যে ঠিক আছে, তোমার 3500, আমার 3500। আমি না ড্রাইভার দিতে যাবে না, ঠিক আছে, ড্রাইভার 1500 টাকা ভাগা দেওয়ায় আর আমাকে 2000 টাকা দেওয়ায়। যাই হোক, ওই ভালো একটু মজাই করছিলাম, এক্সট্রা 2000 টাকা আইসে হুট করে। এবার আমি জিনিসটা ওই পর্যন্ত চাপা রেখেছিলাম, 4 দিনের মাথায় 5 দিনের দিন ও আমাকে সেম অফার করে, জিসান তুমি 1000 স্টিকার স্লিপ দিয়ে দাও। তখন আমি ভাই বিশ্বাস করেন আমার মনের মধ্যে একটা
মানে 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 একটা কম্পন শুরু হয়ে যায়, ওয়াল্লাহ কয় কি, এইটাই হচ্ছে সাহেবের পুঁজি।
জি
ঠিক আছে, যেই পুঁজি দিয়ে আমাদের 80-90 জন কর্মচারী পেট চলে,
জি
তার বিজনেস চলে, সে পুঁজি দিয়ে খাই ফেলাই। তা আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছি, দেখো সাহেব কিন্তু এমন কোন জিনিস নাই যে সে জানে না, আজ নাও কাল কিন্তু সে টের পাবেই।
রাইট
ঠিক আছে, তা বলছে যে ও কিছু হবে না, আমি সাহেবের হাত পা ধরাতে পারি। যাই হোক, মানে ও অনেক ধরনের লোভ দেয়, ঠিক আছে, আমি আবার সেই ফাঁদে পড়ে পারি। এক পর্যায়ে মনে করেন যে প্রায় 5 টাকা, ঠিক আছে, প্রায়
কত টাকা,
8 লাখ টাকা।
আচ্ছা,
50% 50% সপ্তাহে মনে করেন যে 6 দিন অফিস, প্রায় 4 দিন কোন দিন কার্ড কোন দিন স্টিকার, মনে করেন যে 1000 কার্ডে বিক্রি করে আসতেছে আপনার 7000 টাকায়, আমার 7000 ও 7000।
এগুলো খোঁজ করতো না আপনার দোকানের মালিক যিনি?
ও খুব ধরে দিতে পারত চোখে, এমন ভাবে লোকজন কথা বলে চামে দিয়ে স্লিপটা ছড়াই ফেলাবে, টের পাবে না। আমি কিন্তু কোনো সময় করতাম না, কোথায় বিক্রি করতো, কিভাবে মাল ট্রান্সফার করতো, তাই বিশ্বাস করেন আমার ভয় কোনদিন সাহসী করে নিয়ে আমি এখানে যাবো, ওই সব কিছু করতো, আমি জাস্ট খালি স্লিপটা দিয়ে দিতাম। এভাবে করতে করতে 3 মাসে মানে ডাইরেক্টলি বলি, আমি একটা বাইক কিনি 90000 টাকা দিয়ে,
সেকেন্ড হ্যান্ড,
সেকেন্ড হ্যান্ড সিবিজেট, একটা শোকেস বানাই 28000 টাকা দিয়ে, একটা ফ্রিজ কিনি 26000 টাকা দিয়ে, সব ব্যাংকার ছোটখাটো তো আসেই, পকেট ক্রস ছিল ভাই বিশ্বাস করবে না, পারি 1000। বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় মাস্তি করতাম।
কত টাকা ইনকাম করেন এই লাইনে?
এভারেজে বললাম প্রায় 4 লাখ টাকার
প্লাস। প্রায় 4 লাখ টাকা কয় মাসে?
6 দিন থেকে 4 মাস।
এতদিন ধরে চুরি হচ্ছে তাও ধরতে পারেনি আপনার দোকানের মালিক?
তা আমার আমার যে টাকাটা আমি পাইতাম তা আমি অ্যাকাউন্টে জমা করতাম, যে আমার আমি আবার খুব বাইকের প্রতি দুর্বল ছিলাম, আমি ফার্স্ট সিস্টেম আমার টার্গেট থেকে যাই একটা বাইক কিনবো, আমি 90000 টাকা অ্যাকাউন্টে দেখি 1 মাস হয়তো 2-3 দিনের মধ্যে আমার দেখি 90000 টাকা হয়ে গেছে, পরে আমি একটা বাইক কিনে নিয়ে আসি সেকেন্ড হ্যান্ড। তারপর আস্তে আস্তে কিনে এদিকে আমার একটা মেয়ে হয়, তো ওইখানে ব্যাপক আমার খরচ হয় সিজারে হয়, এইদিকে রুবেল যে টাকাটা ভাগে পাইতো ও আবার করতো কি বিভিন্ন মেয়েদের পিছনে খরচ করতো, তো দুটা মেয়ে আছে ওর ওয়াইফ আছে, কিন্তু পরে গিয়ে গেস মানে অন্য মেয়ের সাথে রিলেশন করতো, তাদের বাসায় ইচ্ছা মতন খরচ করতো, ওই মেয়ে যা আছে তাকে নিত, ওর টাকাটা বিশেষ করে ওইভাবেই বেরিয়ে যেত। আমি টাকাটা আমি স্টক করে রাখছি, যে আমার একটা গাড়ি কিনছিলাম, একটা ফ্রিজ কিনছি, একটা ইয়া কিনছি, শোকেস কিনছি, এবার একটা ফার্নিচার কিছু টাকা ইনভেস্ট করে দিলাম, আর এদিকে পাওয়ার খরচ হয়েছে, আর তখন বন্ধু বান্ধব ভালোবাসা ভাই উতলাই পড়ে, এত পরিমাণে ভালোবাসা, জিসান 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 তার কোনো কথাই নাই, তো তখন ভালোই ভালোবাসা ছিল। তো ওই যে বললাম না যে মিজান আমার ক্লোজ ফ্রেন্ড, ওই যে ওই স্টেডিয়ামের জমি বেঁচে গেছি, তা ওই মিজান এতটা মানে কি বলবো যে ওর যে ভালোবাসা সেই ভালোবাসা টাকার জন্যই ছিল, তা বুঝতে পারিনি, ঠিক আছে। তা ওই যখন আমার ওই সময় যখন ওই অবৈধ টাকা ইনকাম, তা যখনই ও সবকিছু জানতো, তা যখনই আসতাম তখন আমাকে ভালোবাসতো, আর যখন টাকা লাগতো ওর হেল্প লাগতো তখন আমার কাছে আসতো, বুঝতো আমার টাকা লাগবে, কয় টাকা লাগবে, এই টাকা লাগবে। একদিন ওর ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, প্রেগনেন্ট মানে যে কোনো টাকা অসুস্থ হয়ে পড়ে, তা আমার কাছে টাকা নিয়ে সেটা ঠিক করে। তো একদিন যে ড্রাইভার জাহিদুল,
জি,
ও আবার ওরা ওরা হাত খারাপ ছিল, ও হচ্ছে পিক আপের তেল চুরি করতো,
মোটামুটি চোরে চোরে মাসতো ভাই,
ঠিক আছে, তাই তেল চুরি করতো, তা অনেক সময় আমি জানতাম, ঠিক আছে, ওই বলে ড্রাইভারের সাথে থাকলেই অটোমেটিক হয়ে যায়, তখন তার তার দায়িত্বে গাড়ি, তো অনেক সময় দেখা যাচ্ছে কি ওই করতো, তা আমি এক পর্যায়ে পিক আপই টোটাল যা বন্ধ করেছি, যে ভাই যাবো না, ওই সামান্য 2 টাকা চুরির জন্যই পরে সাহেবের সাথে বেশি কথা শুনবে কিরা, ঠিক আছে, তা আমি ওর পিক আপই টোটাল বন্ধ করেছি। তা এক পর্যায়ে কোন একটা মাধ্যমে সাহেব জানিয়ে ফেলাইছে যে পিক আপ থেকে তেল গাপলা করে।
আচ্ছা,
এবার সাহেব পরিচয় পিক আপ কেনা থেকে শুরু করে ওই পর্যন্ত যেদিন কে ধরে কত লিটার তেল ঢুকানো হয়েছে তার টোটাল ডকুমেন্টসটা অ্যাকাউন্ট ম্যানেজার কাছে নিয়ে ক্যালকুলেশন করছে, দেখে কি যে পিক আপে 18 কিলোমিটার যাবে লিটারে, সেখানে যায় 9 কিলোমিটার, 50%
খেয়ে ফেলেছে,
ঠিক আছে, 50% টোটাল খেয়ে ফেলেছে, চাকরি আউট হয়ে গেল। এবার চাকরি আউট হওয়ার এখন যেহেতু আমার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল, একসাথে চাকরি করতে আমার খুব সম্মান, মানে ছোট বয়সে আমার খুব শ্রদ্ধা করতো, তা এখন যখন দেখলাম যে খুব বিপদে পড়েছে, তখন আমার ওই ফ্রেন্ড মিজান ওদের আবার ডাম্পার গাড়ি ছিল, বালি ফেলায় যে ডাম্পার গাড়ি আছে না, বালি টানে, ওই ডাম্পার গাড়ি ছিল, তো ওদের একটা আর্জেন্ট ড্রাইভার দরকার, আমি ওই জাহিদুলকে নিয়ে ওর ওইখানে দিলাম, মিজান ওইখানে দিলাম। দেওয়ার পর ওই জাহিদুল ওইখানে ডিউটি করতো, মিজান আমার বন্ধুর ওই গাড়িতে, তা জাহিদুল ওই আমার বন্ধুর ওইখানে ডিউটি করতে দেখতো কি যে আমি গাড়ি কিনছি, ফ্রিজ কিনছি, শোকেস বানায় ফেলাইছি, ও তো বুঝে ফেলাইছে যে আমার ওই প্রথমে 2-1500 টাকা ভাগা দিছো, তারপর তো আর দেওনি, তোমরাই বানায় ফেলাইছো, ওর মনে একটা হিংসা জমাইছে। এক পর্যায়ে ও রুবেলের নাম বলে দেয় আমার সাহেবের, ফোন দিয়ে বলে দেয় যে স্যার রুবেল কিন্তু সব খাইয়ে ফেলাচ্ছে, আমার নাম বলেনি,
ডিসেম্বরের 6 তারিখ 2016 সাল সবচেয়ে আমার লাইফের ব্যাড দিন ওইটা। তা আমি যখন অফিসে ঢুকি তখন সাহেবের সেই চোখ বুঝে ফেলাইছি, লাইন খারাপ। এবার রুয়েল আইসান করছে কি, জিসান লাইন তো খারাপ, আমি কি সব তো টের পেয়ে গেছে। আমি কি টের পাইছে দেখলাম, সব স্লিপ টানিছে। এবার স্লিপ টানি দেখে কি টোটাল মালে বিশাল ডিফারেন্স। ডকুমেন্টস তো আছে, ডকুমেন্টস আনলে সব হিসাব পাওয়া অবশ্যই সম্ভব, ডকুমেন্ট যেহেতু রয়েছে। তা যেসব স্লিপ গুলো জমা দেয়নি সেই সব স্লিপের মালগুলো গেল কই? এখন আমি আমার ওই সে বস, সেই বসকে নিয়ে আমি গেছি বাইরে ওয়ার্কে অফিসের কাছে। তা রুবেল আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে কি যে লাইন তো ঝিরঝির। আমি কি হয়েছে কয়, সব ধরা পড়ে গেছে। আমি তাহলে তুমি অন্তে কিস মার, আমি অন্তে কিস মারি, ঠিক আছে? আমার বসের চাবিটা ডিসকভার মোটরসাইকেল আমি ড্রাইভ করতাম, তো আমি চাবিটা ওই যে অফিসে গেছে সেই অফিসে দাওয়ানের কাছে দিয়ে আমি অন্তে ভেগে গেছি। ভেগে যাওয়ার পর তখন আমার সিবিজে আমার এক বন্ধুর দোকানে রেখেছিলাম, বুঝতে পারছিলাম লাইন খারাপ যাবে। তা আমার সেই বন্ধুর দোকানে গাড়িটা নিয়ে আমি চলে গেলাম সোনাডাঙ্গা বাস টার্মিনাল।
আচ্ছা,
তো রুবেলকে ফোন দিলাম, দিয়ে বলতেছে তুমি সোনাডাঙ্গা বাস টার্মিনাল চলে আসো, লাইন তো মেলা বেগতিক, তুমি ঢাকা চলে যাও। ও নগদে ঢাকার বাসে উঠলো, ঢাকার উদ্দেশ্যে মানে ওই বলতেছে যে ঢাকা চলে যাবো, তখন আমি সাপোর্ট দিয়েছি যে ঠিক আছে তুমি ঢাকা চলে যাও, কারণ তো বিষয়টা তোমায় নিয়ে। এখন ও চলে গেল, চলে যাওয়ার আগে আমার তো ফোনে ট্রাই করা হচ্ছে বারবার, সাহেব রিকোয়েস্ট করতে সাব্বু তুই অফিসে আয়, তোকে আমি কিছু বলবো না, তুই আমার সাথে দেখা কর। তা আমি বিভিন্ন কজে গেছি, মামা আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, আমি তো ওইখানে রয়েছি, আমি আসতে পারবো না। তোর ফ্রেন্ডের চা ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমি দেবো, তুই তো আমার কাছে আয়। তা আমি আসলে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে বিশাল একটা ব্যাপার না।
কে বলেছে এটা আপনাকে?
আমার সাহেব, বাসায় গেছি, এদিকে আমার ফ্রেন্ড কয়েকটা জানিয়ে গেছে লাইন খারাপ, সব ধরা পড়ে গেছে। তা আমি দুপুরবেলা বাসায় গেছি, 3টার সময় ভাত খাচ্ছি, এর মধ্যে অফিস থেকে দুজন চলে আসছে। আসার পরে সে তারা আমাকে খুব রিকোয়েস্ট করলো যে চল, সাহেব কিছু বলবে না। তাদের আস্থার কারণে গেলাম অফিসে সাহেবের বাসায়। যার পরে সাহেবের কাছে ক্ষমা চাইলাম, তা বলেছে যে কি করলি তোর, এটা তোকে তো খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। তখন সে যখন এই কথা কইছে না, মানে বুঝতেছি যে ভুল করছি, আবার কষ্ট পাচ্ছি, ঠিক আছে? মানে কোন দিকে যাবো, দুটানা পড়ে গেছে, এদিকে একদিকে অর্থর লোভ আর একদিকে বাস্তব সাহেবের কষ্ট। পরে সাহেব আমাকে অফিসে নিয়ে গেল, অফিসে নিয়ে যাওয়ার পরে আমার মোবাইলটা আটকে রাখলো, এদিকে আমার ওয়াইফ ফোন দিচ্ছে। তা সাহেব হচ্ছে কি আমার অফিসে পিয়নে বলতেছে কি যে জিসানের ওয়াইফ ফোন দিচ্ছে, ওকে ফোনটা দেয়। পরে আমার ওয়াইফ খুব কানাকাড়ি করতেছে, ভয় পাইছে খুব সিরিয়াস। তা ওয়াইফও জানতো না যে এত কিছু করেছি, সে দেখতো কি যে খালি টাকা আসতেছে। আমাকে মনে করে প্রশ্ন করতো, আমি তো দাবত দিয়ে বসে রাখতাম যে আমি তো কর্তা, ঠিক আছে?
তোমার জানা দরকার নাই,
তোমার জানা দরকার নাই। রুবেলের ফোন দেওয়া হলো, ওই সে ঢাকা থেকে ওরে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি চলে আসো, ততক্ষণ মাও চলে আসলো, মা পর্যন্ত চলে আসলো, ফেরিতে ওঠে নাই। তোকে ও খুব রিকোয়েস্ট করার কারণে ও এক পর্যায়ে আবার ওইখান থেকে হাইকসে খুলনার দেশে ব্যাগ দেয়। ব্যাগ দেওয়ার পরে রাত 10টা বাজে আসতে আসতে ওর তখন অফিসে মিটিং হয়, সাহেব ভালোবাসে বিদায়। সে চাইতো মানে সে আমাদের কাছে বন সই টই সবকিছু নিয়েছে, মানে ইয়া স্ট্যাম্প ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক যে সই সিগনেচার সেটা আছে,
ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন করেছে।
হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক কিছু করতে পারতো। তা যাই হোক, বললাম না সেটা ফিরে আসার মতন মন রয়েছে তার। আমি এত অন্যায় করছি, আমি শিখে উঠেছি, আমি খুব অন্যায় করছি, আমি রুবেল অন্যায় করছে, কিন্তু তারপরও দেখেন সে আমাকে ওই দিনকার কিন্তু আমাদের ক্ষমা করে দিয়েছে। সে জানে যে কত টাকা মাল আমরা খাইছি। তারপরও সে একটা কথা বলছিল যে সমুদ্রের বুকের থেকে যদি এক কলসি পানি উঠে নিয়ে যায় কেউ, সমুদ্র কিন্তু টের পায় না, কিন্তু কষ্ট পায় যে কুচি নিয়ে গেছে। সেইভাবে এক্সাম্পল দিছিল আর খুব কান্না করছিলাম আমি ওই দিন করা। রুবেলের একটা থাবা মারছিল, মিটিং এ শেষ পর্যন্ত কি যে আমাদের চাকরি নট, চলে গেলাম বাসায়। পরদিন করে আমার এলাকায় আসলো, এসে বলছে যে কি করবা, কি করবো দাও যে সাহেব আবার
কিছু বলেনি, শুধু চাকরিটা নট করে দিয়েছে।
রুবেলের একটা থাবা মারছে, একটা লাথি মারছে,
আপনার কিছু বলেনি,
আমাকে কিছু করেনি, কিন্তু সাগর নামে একটা বড় ভাই আছে আমাদের, সে আমাকে একটা থাবা মেরে বলছে সাহেবের পাদর মাপসা। আমি সাহেবের খুব খুব পাদর মাপসাইছি, কিন্তু আসলে যার মাল যায় তার তো ইমান যায়, তার তো ইমান মাল গেছে, তো সে মন থেকে আমাদের ক্ষমা করতে পায় নাই, কিন্তু তারপরে আমাকে যথেষ্ট করে ক্ষমা করছে।
মানে 4 লাখ টাকা মানে হচ্ছে তারও 4 লাখ, মানে 8 লাখ টাকার ক্ষতি করছে।
হ্যাঁ, 8 লাখ টাকা ক্ষতি করছে।
8 লাখ মানে আমি ধরে নিচ্ছি 8 থেকে 10 লক্ষ টাকা, 8 থেকে 10 লক্ষ টাকা অনেক টাকা।
হ্যাঁ, অনেক টাকা। এবার পরদিন থেকে সে আর কিছু করে নাই, কোনো স্টেপ নেয়নি, কিন্তু যেখানে যেখানে রুবেল মাল বিক্রি করছে সেখান থেকে সাহেব কিছু মাল বের করে নিয়ে আসতে পারছে, কিছু মাল বের করে নিয়ে আসতে পারছে। তাকে তাদেরকে কাছে প্রশ্ন করাইছে যে জিসান কি আসছিল আপনাদের কাছে? তারা বলেছে না, জিসান নামে আমরা কাউকে চিনিও না আর আসেও নাই, শুধুমাত্র রুবেল এসে আমাকে মাল দিয়ে গেছে, কারণ আমি এখানে কোনো সব ফেস হইতাম না। এবার এক পর্যায়ে রুবেল রুবেলের মতন, আমি আমার মতন, অফিস অফিসের মতন, সব কিছু সিস্টেম ভাবে চলতেছে। এবার হয়েছে কি, নগদ যে অর্থগুলো ছিল সেটা কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে। এখন আমার কি হয়েছে, আমার গাড়ি বিক্রি করতে হবে। মিজান আমার বললো কি, দোস্ত তুই 1.5 লাখ টাকা দে, আমি 1.5 লাখ টাকা দিই, দিয়ে একটা পিক আপ কিনি, বিজনেস করি, মুরগি টানে ঢাকা থেকে মাওয়া বিভিন্ন জায়গা ডেলিভারি, ভালো টাকা ইনকাম হবে। তাই বুদ্ধিতে আমি রাজি হলাম, এবার গাড়ি বিক্রি করতে হবে। আমার ফ্রেন্ড আছে বকার ক্লোজ ফ্রেন্ড, এতটাই ক্লোজ যে আমার গাড়ি বিক্রি করতে 5,000 টাকা খাইছে, ঠিক আছে, এতটাই ক্লোজ। যাই হোক, সে বিক্রি করে দিয়েছে, 90,000 টাকা বিক্রি করেছে, আমার 85,000 টাকা দিয়েছে।
90,000 টাকার বাইক চলে 90,000 টাকা বিক্রি করেছেন,
90,000 টাকার বাইক 90,000 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু ও নিচে 5,000, আমাকে দিয়েছে 85,000।
আচ্ছা,
এবার ওই 85,000 টাকা আর আমাদের কিছু হ্যান্ড ক্যাশ ছিল, প্রায় 1,00,000 মতন ছিল। এইবার মিজানকে বলতেছি, দোস্ত তাই তোর টাকাটা ম্যানেজ কর, ও বিভিন্ন কাজ দেখাই, শ্বশুরবাড়িতে নেবো, এই আজকে এনতে নেবো, অনতে নেবো, এক পর্যায়ে ওর টাকা ম্যানেজ হচ্ছে না। এদিকে আমার বলেছিল কি, ও একটা বিজনেস করবে, ফ্লাইং বিজনেস, মনে করেন যে পাইকারি মার্কেট থেকে বিভিন্ন রকম আইটেম, খাতা কলম পেন্সিল, বিভিন্ন রকম যে স্টেশনারি সামগ্রী, এগুলো কম দামে কিনে এসে লোকালে বিক্রি করতো একটু বেশি দামে, ওই বিজনেসটা করতো, একটা ভালো একটা লাইন ছিল। তোমাকে বললো কি, দোস্ত তোর টাকাটা আমার মধ্যে ব্যবসা ইনভেস্ট কর, দুই বন্ধু ভালোভাবে ইনকাম করবো। এইবার যখন টাকা রেডি আর ব্যবসা ইনভেস্ট করার জন্য আমি বলতেছি, ওদের কেমন আছে, ওর বউ খুব ভক্ত, ওর বউ মানা করেছে, যাই হোক আমাকে ইনভেস্ট করে নাই। এবার আমার টাকা কিন্তু কমতেছে, আমার সংসারে খরচে, তখন তো হাত লম্বা হয়ে গেছিল, ডেলি 400-500 টাকা খরচ, মানে বিশাল আমার কাছে। তো ওই ক্যাশ নিতাম, নিয়ে নিয়ে খরচ করতাম।
এখানে একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা, একজন মানুষ 1,500-2,000 বা 5,000-7,000 টাকা দিয়েও মাস চলে, কিন্তু ওই মানুষটা যখন লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়, ধরেন সে 1,500 টাকা থেকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1,500 টাকা এখন আমি জানি না যে কারো মাস চলে কিনা, গ্রামে গঞ্জে গেলে হয়তো বা এর চেয়ে কমে চলতে পারে, এরকম মানুষও আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 1,500 টাকা থেকে যদি একটা মানুষের ইনকাম যদি 15,000 টাকায় চলে আসে, তাহলে তার লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। এবং আনফর্চুনেটলি 1,500 টাকা থেকে তাকে যদি 5,000 টাকাও নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সে ভয়ানক রকমের পেইন পেতে থাকে, কারণ তার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, লিভিং স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ওটা সে ম্যাচ করতে পারছে না, যে কারণে আগের 1,500 টাকা যে সেভাবে ম্যাচ করেছিল, তার চেয়ে বেশি ইনকাম থাকার পরেও তার কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা ডাউন হয় এবং তখন সে অন্যরকমের পেইন পেতে থাকে। সুতরাং একটা কথা আছে ওই যে স্বাধীনতা নিয়ে, লিবার্টি নিয়ে, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক আছে। আপনি এই কথাটাকে শুধুমাত্র লিবার্টির জায়গা থেকে দেখলে হবে না, জীবনের যে কোনো স্টেজে আপনি এটা মনে করতে পারেন যে আপনি কোন একটা অ্যাচিভমেন্ট আপনার লাইফে এসছে, সেই অ্যাচিভমেন্টটাকে আপনি অবশ্যই আপনার জীবনের অনেক বড় সফলতা মনে করতে পারেন, কিন্তু সেটা কতক্ষণ সাস্টেইন করবে, সেটাকে আপনি কতক্ষণ কন্টিনিউ করতে পারবেন, কন্টিনিউ করে ওই জায়গায় ম্যাচ করে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন, সেটা হচ্ছে আলটিমেটলি লাইফের মোশন বা গতি বা যেটাই বলি না কেন, হ্যাপি থাকার মূল মূল জায়গাটা। এবং ওই জায়গাটায় হেরে গেলে কিন্তু এটা বরং বিপরীত হতে পারে, মানে জীবনে পেইন হয়ে যেতে পারে। সো ছোট্ট একটা বিরতি নেব এই জায়গাটায়। বিরতি নেবার আগে আপনাদেরকে বলছি, যারা সিক্রেটস অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের ভুলগুলো নিয়ে, অপরাধগুলো নিয়ে মানুষকে সচেতন করবার জন্য, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। অবশ্যই ফোন করার পরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, আর ফোনটি এখানে রেকর্ড করা হয়, ছোট করে বলবেন যে কি বিষয়ে আপনি কথা বলতে চান, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ছোট্ট একটা বিরতি।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। কথা বাড়ি আমার যিনি গেস্ট আছেন তার কাছে যাচ্ছি আবারও। হ্যাঁ বলেন। তারপর
তো আমার খরচ তো এইভাবে থাকতে থাকে, তারপর টাকার অ্যামাউন্ট কমতে থাকে, কমতে 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 যখন 20,000 টাকা এসে থাকে, মানে আমি বেকার ঘুরে বেড়াচ্ছি,
তখনও টেনশন নাই,
তখনও টেনশন নাই, টাকা আমার স্টকে রয়েছে, ঠিক আছে, বাংতিছি, খরচ করতেছি, বাংতিছি, খরচ করতেছি, কোনো টেনশন নাই। একদিন আমার ওয়াইফ আমাকে বলে কি, যে জিজ্ঞাসা করতেছি টাকা কত আছে, 14,000 টাকা আছে। শুনে তো মাথার মধ্যে বাজ ভেঙে বললো, আল্লাহ এরপর রোগী। এবার 14,000 টাকা, আর আমার শাশুড়ি বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। তা শাশুড়িকে ফোন দিয়ে বললাম কি, মানে আমার ওয়াইফকে দিকে বলেছি যে আমাকে 10,000 টাকা দিয়ে হেল্প করেন, আমি এটা চার দোকান দিব, কারণ বেকার তো সব শেষ আস্তে আস্তে, 1,00,000 টাকার উপরে ক্যাশ টাকাটাই শেষ। এবার শাশুড়ি আমাকে নগদে 10,000 টাকা দিয়ে হেল্প করলো, 24,000 টাকা দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড হিরোক, নাম হিরোকের নামটা একটু মনে রাখার সবাইকে বলতেছেন মনে রাখেন, তা দুজন মিলে ব্যবসাটা শুরু করি। আমারই সব ইনভেস্ট, জাস্ট ও হেল্প করবে, ওর চাকরিটা চলে গেছে, মানে অনেক দূরে হয় বিদায়, ও চাকরিটা ছেড়ে দিছে, দিয়ে যাচ্ছে আমার দিন থাকবে। আমি ওটা বললাম কি দোস্ত যা লাভ হয় তার 60-40 মানি, তো বলেছে ঠিক আছে। এবার দোকান দিছি, তা দোকান দিলি বেকার, মানে যারা ঘুরে ফিরে তাই কি আটকা জায়গা হয়, মানে অনেক চেষ্টা করছি, ও ভোর 6টার সময় ঘুম থেকে উঠে রাত 10টা পর্যন্ত চার দোকানদারি করা যাবে, কি কষ্টকর, মানে আমি বুঝছি যে আসলে আমার পক্ষে সম্ভব না। তা এক পর্যায়ে হিরোক ছাড়িয়ে দিল, বলেছে তো আমার পক্ষে সম্ভব না, তোমার দোকান তুমি দেখো। পরে আমি অনেক চেষ্টা করছি একা একা চালানোর জন্য, যে ভোর 6টার সময় এসে আর 10টার মধ্যে দোকান দিয়ে গেলা, কিন্তু হয় না। আবার অনেক সময় কি যে শুক্রবার আমি যদি বন্ধ রাখি, যেহেতু আমি জব করতাম, 7 বছর জব করেছি, 7 বছরের প্রতি শুক্রবার বন্ধ পাইছি, সরকারি দিনগুলো ছুটি পাইছি, তা যখন শুক্রবার আমার তো আসলেই মাথা খারাপ হতো, শুক্রবার আজকে একটু ভালো করে ঘুম দেবো, আজকে একটু ঘুরতে যাবো ফ্রেন্ডের সাথে, দোকান বন্ধ রাখলে এলাকার লোকজন এসে আমার দাবড়ায়, শুক্রবার দিন লোকজন থাকে বাড়ি, তুই আজকে দোকান বন্ধ রাখিস। একবার দিলাম রাগে ছাইরে, এক মাসের মাথায় চার দোকান ছাইরে দিলাম, ওইখানে 24,000 টাকা 10,000 টাকা বিক্রি করে দিলাম। মানে সেও একটা চার দোকানদার, তার কাছে সব আসে বিদায় সে কম দামে কিনে নিছে, আমার কাছে 10,000 টাকা আছে, যদি হয় তাহলে দাও নালি পাগো, দেখলাম 10,000 টাকা আসে মতে দিলাম বিক্রি করে। এইবার 10,000 টাকা কিছু দিন আগে গেলাম, ঘর বাড়ি বাকি ছিল দিয়ে দিলাম আস্তে আস্তে করে, এখন শুরু হয়েছে আমার দেনা। এই যখন দেনা শুরু হয়েছে, তখন মনে করেন যে এর কারণে আমার বোনের বড় বোনের কাছ থেকে আমি নিলাম প্রথমে 3,000 টাকা যে হেল্প করেন, এদিকে আমার বড় বোন অনেক সময় ওই যে ইনকাম হয়েছে অবৈধ যে ইনকাম গুলো করছি অনেকেই হেল্প করছি, আর বড় বোন অসুস্থ বসছিল তখন আমি ওকে 10 সময় হেল্প করছিলাম, তা সেই সময় ও আমাকে হেল্প করছে। করার পরে যখন দেখতেছি তখন আমার মেজ বোন আমাকে হেল্প করতেছে, পদে ইনকাম নাই কিন্তু আমার হেল্পের অ্যামাউন্টটা বেশি আছে, কেউ 2,000 দিচ্ছে, তখন আমার তো তখন টাকা ছিল যখন আমি তাদের হেল্প করছি, তারা সেই হিসেবে হেল্প করতেছে, কিন্তু আমি টাকা দেবো কি, আমার তো সে ক্যাপাসিটি নাই এখন। তাই একদিন ক্রাইম পেট্রোল হয় না, একদিন শুয়ে শুয়ে দেখতেছি, দেখলি এখন হঠাৎ করে দেখতেছি একটা এপিসোড হচ্ছে, মোবাইল হুমকি দেওয়া, যাই 5,00,000 টাকা দিবি নারী হিন্দু রেখে খুন করে ফেলাও, মানে আমার এপিসোড দেখার পরে ভালোই লাগতেছে। তা আমার ফ্রেন্ড এর মধ্যে আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে দোস্ত কই তুই, আমি বললাম বাসায়, তো আসবো ভাবি আছে, আমি না তো ভাই বাসায় ইয়া মা কেউ নিয়ে গেছে, তুই আয় আমি আইসি আসবো, দুজন শুয়ে শুয়ে ক্যাম্প পেট্রোল লেখ, দেখার পরে আমি ক্যাম্প পেট্রোল দিয়েছি, স্বাভাবিক মনেই বেরোয়ছি, বাসা থেকে বেরোয়ছি, বেরোনোর সময় আমার যে সাহেব তার চাস্তো ভাই, আমার ভাইয়ের সামনে তার ফ্যাক্টরি আছে, সে ওইখানে দাঁড়ানো। এবার তার প্রসঙ্গে আসি, সে হচ্ছে তার ফ্যাক্টরিতে আমার ছোট ভাই জব করতো, তা যে কোনো একটা কারণে আমার জব ছোট ভাই খুব ভালো মানে পজিশনে চলে গেছিল, সে একটা মানে চানাচুর ভাজতে পারতো, মানে কারিগর, তা কারিগর হওয়ার পরে ও আবার অন্য জায়গায় অফার পাইছে বিদায় চাকরিটা ছাড়ি দিয়েছে, ছাড়িয়ে দেওয়ার পরে সে আবার ক্ষিপ্ত আমার আমার ছোট ভাইয়ের পরে, বেতন 2,000 টাকা দেয়নি, এবং আমাকে অনেক সময় দেখলে বলতো কি তোর ভাইয়ের পিটেবো, আমার লোক আছে, এমনি ওকে আমার বলতো আমাকে, তা আমার সামনে ছোট ভাইয়ের কথা বলে খারাপ লাগতেই পারে, তা আমি বললাম যে আপনি যা পেন তাই করেন, তা আমার তারা কি জানি ওই নিয়ে একটু মূলমালিন না। এর মধ্যে আবার অনেক সময় হয়েছে কি সে আমাকে অনেক সময় বলতো, টোপ দিত আমাদের সাহেবের অনেক সময় অনেক পার্সোনাল কথাবার্তা তার কাছে শেয়ার করা যাবে, কিন্তু আমি করতাম না, কিন্তু সে নিউজ পাই যেত যে এই এই হয়েছে, কিন্তু ওর কাছে আমি নিউজটা পাইলাম না, এই জন্য আমার সে ক্ষিপ্ত। তাই এক পর্যায়ে থেকে এইরকম 19-20 জনই সে আমাকে কিরম দেখতে পারতো না, আমি তাকে দেখতে পারতাম না। তাই একদিন আমি ভাত থেকে বেরোচ্ছি, তখন দেখি সে তার ফ্যাক্টরির সামনে দাঁড়া আছে, শালা ঠিক আছে, তখন আমার বন্ধু বলছে যে কি দাও, তখন খুললাম যে এই ব্যাপার, তখন করছে কি যে ওই একদিন একটা দিয়ে দিবি, আমি যা হালা কি দিবি, মোবাইল থ্রেড দিয়ে দে, আমি যে মোবাইল থ্রেড দিয়ে মানে, তখন করছে দেখলি না একটু আগে ক্রাইম পেট্রোল দেখলে মোবাইল কিভাবে থ্রেড দেয়, আমি কি বেড়া তুই চিনিস, ইনি হচ্ছে অষ্টদাতুর মাদুলি, আমার বস সবসময় বলতো উনি কিন্তু অষ্টদাতুর মাদুলি, মানে এত পরিমাণ ব্রেন, তীক্ষ্ণ ব্রেন, তাই সেই হিসাবে আমি তাকে খুব ভয় পেতাম যে তার ব্রেন কিন্তু খুব তীক্ষ্ণ। আমাদের এখানে একটা কবরস্থান ব্রিজ আছে, সেখানে গেছি, যার পরে আমি করছি যে দোস্ত তাহলে মানে ইয়া যদি দাবরটা দেওয়া হয় তাহলে কেমন হবে, তো দেখবি যে দৌড়ে পড়ে থাকবে, জাস্ট এইরকমই। এবার আমি বললাম কি আমার কাছে রবি সিম আছে, তাই রবি সিমটা দিয়ে দেখ কালালি। এবার ওরে বলিছি যে অল্প অল্প ছাড়িয়ে দিবি, তাদের ভয় পায়, ও বাবা ও সে এমন কথা বলিছে, বিচ্ছিরি বাসায় গালি, অকাত্ত বাসায় গালি গালাজ করিছে, ঠিক আছে, করার কারণে সে আবার সব রেকর্ডিং করে রাখছে গালিগালে। এক পর্যায়ে সে আবার ভয়তে এমন ভয় পেয়ে গেছে, সে বলছে ভাই আপনার কিছু লাগবে, যখন বলেছে কিছু লাগবে তখন মাথা বদলে আবার উল্টা ঢুকে গেছে, ঠিক আছে 2,00,000 টাকা লাগবে মোবাইলে। এবার এইটা আবার রেকর্ডিং হয়ে যাচ্ছে,
রেকর্ডিং মানে যে ফোন দিয়েছে সেই রেকর্ড করেছে,
যে হুমকি খাচ্ছে
সেই রেকর্ড করেছে। আচ্ছা
ঠিক আছে, তাই এবার
আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি এখান থেকে একটু পজ নিতে চাই। আপনারা ক্রাইম পেট্রোলের এই জিনিসটা দেখে আইডিয়াটা নিয়েছিলেন, রাইট? তো ক্রাইম পেট্রোলে সাধারণত প্রত্যেকটা এপিসোডে পরিণতি দেখানো হয়,
লাস্টটা দেখানো
হয়, ওটা দেখে আপনাদের মনে ভয় ঢোকেনি?
হ্যাঁ, আমি তো ওকে ফার্স্টেই বলেছিলাম, সে কিন্তু অসাধারণ মাধুরী, সে কিন্তু ধরে ফেলাবে খুব অল্প বড় দিয়ে।
এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমিও বলতে চাই, সিক্রেটসটা নিয়েও বলতে চাই, সিক্রেটস ইজ আস মানে ওয়ান কাইন্ড অব রেডিও ক্রাইম পেট্রোল, কারণ এখানে এসে মানুষ আসলে দেখায় মানে বলে যে কি ভুলগুলো সে করেছে এবং পরিণতিটা বলেছে। তো এখন কথা হচ্ছে যে কেউ যদি আপনি ক্রাইম পেট্রোলের কথা বলেন, ক্রাইম পেট্রোলে কিন্তু এরকম কিছুদিন আগে এরকম একটা ঘটনা কিন্তু আমি দেখেছি ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আইডিয়াটা সে ক্রাইম পেট্রোল থেকে নিয়েছিল। ক্রাইম পেট্রোলে কিন্তু পরিণতি দেখিয়ে দেয় যে আপনি ঘটনাটা ঘটালো, টেকনিকটা ছিল এটা, এবং শেষ পর্যায়ে পুলিশ এটাকে রিভিল করে এবং তার জীবনে পরিণতি হচ্ছে এতটা ভয়াবহ। সো ওদের মোটোটাই থাকে যে আপনি ধরনের ক্রাইম থেকে দূরে থাকেন। এখন কোন লোক যদি এটা দেখে যদি পরিণতি না জেনে সে যদি টেকনিকটা নিয়ে সব কাজ করতে যায় তাহলে সে তো রামবোকা,
এবং
শিক্ষাটা
নিচ্ছে
আপনারা যে কোনো একটা কিছু করতে গিয়েছিলেন, আপনাদের ইন্টেনশনটা ওদিকে ঘুরে গিয়েছে, রেকর্ড হয়েছে তার মোবাইলে, তারপর
হ্যাঁ তার মোবাইলে রেকর্ড হয়েছে। তাই এবার ও আইসা বলতেছে কি দোস্ত এই ব্যাপার, সে তো টাকা দিয়ে রাজি হয়, আমি খবরদার ওরকম ভুল করিস না, তখন তোমার চাকরি নাই।
আচ্ছা
আমি কোথাও ভুল করিস না, আমার যাবে সালাওয়া যাবে, খাতে পারবি না এক টাকাও, উল্টো কিন্তু আরো মানে এটা বলছি। বলার পর এবার সিম অন করছি, সে ফোন দিছে, দিয়ে বলতেছে যে ভাই আপনি টাকা নেবেন না।
সিমটা কি মানে আপনার সিম ছিল
না? সিমটা পরে পাওয়া সিম, পরে মানে হিরোকের টার্গেট হয়ে যাচ্ছে টাকা দিবে, মানে ওই তো সবসময় কথা বলছে, তো মানে কিরম মনে হয় টাকা দেবে। তা আমি বারবার বলেছি দোস্ত এইগুলো করিস না, এগুলো করিস না। এক পর্যায়ে কি একদিন রাতে 12টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি যে ভাইয়া আপনি টাকা নিতে আসেন, আপনার টাকা রেডি। তাই এবার আমাকে বলছে কি যেরকম টাকা তো রেডি, আমি ভাই তো আল্লাহর কেলে তুই মা পোসাই দোয়া তুই এইগুলো করিস না, নগদ আমি সিমটা খুলে বাইরে রাখছি, ফেলা রাখছি যে না এগুলো করবি না। ভাইয়া বিশ্বাস করেন ওই দিন করে সে টাকা নেওয়ার জন্য ডাকছিল, যদি কোনোভাবে আল্লাহ হয়তো সহায় ছিল, যদি কেউ একজন যদি পাওয়া হয়তো টাকা নেওয়ার জন্য জায়গা ক্রস ফায়ার, কারণ পুরো প্রশাসন একটা সেট করা ছিল। আমরা কখনই চাইনি যে এরকম একটা কাজ করতে, জাস্ট এরকির মাধ্যমে এজেন্সি হয়ে গেছে। পরে একটা সপ্তাহ তারা আমরা কোন ডিস্টার্ব করিনি, হঠাৎ এদিন আমি ঘুম, আমার গ্রিল ধরে ধাক্কাচ্ছে, ও দিশান ভাই, ও দিশান ভাই, আমি কি কে? আমি মনে করছি ডিস্টার নেলা আইসে আমার কাছে টাকা যাবে মাসিক ভাড়া, আমি দিয়ে দিয়েছি কয়েকদিন আগে। ওইটা দেখতেছি কি তো বেটা বেটা করে মোস মোটা বলছে যে দিশান ভাই এদিকে আসেন, আমি কি আপনার নাম দিশান, আমি কি হ্যাঁ, কয় এই ছবি আপনার, আমি কি হ্যাঁ, করছে যে দরজাটা খুলেন, খুললাম, খোলার পরে আমাকে বাইট করলো, বলছে শার্টটা গায়ে দেন, শার্ট গায়ে দিছি, তখন বেরো দেয় কি ভাই ডাইনে বাই সব সিভিল র্যাব, আমি বুঝতে পারিনি যে তারা র্যাব, আমি এত লোক কেন, আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে আসলে কেন তারা আমার ধরতেছে। এবার হচ্ছে কি যে ওই যে সিমটা দিয়ে থ্রেট গেছে, মানে আমার একটা নোকিয়া সেট ছিল অফিস থেকে দেওয়া ছিল, এটা ওই সেটটা ভাঙা ভেঙে চলে গেছিল, তা ওই সেটটা দিয়ে উমকি দেওয়া হয়েছিল। তা এবার হয়েছে কি গাড়িটা হচ্ছে এরকম যে উমকি দেওয়ার পরে খুলনা থানা, মানে আমাদের যে খুলনা থানা সেই খুলনা থানায় কমপ্লেন করা হয়েছে, তারা অনেক চেষ্টা করছে ধরতে পারে নাই, তো এমনটা ট্রান্সফার হয়ে এটা সিক্সে চলে যায়।
কি মামলা করে ফেলেছিল?
মামলা করে ফেলেছে
ওই আপনার সাহেবের ছোট ভাই,
চাচাতো ভাই,
চাচাতো ভাই, মানে যার সঙ্গে আপনাদের এই বিরোধ বা যাকে ফোনে ধমকি ধমকি দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর
যাই হোক
ফোন নাম্বার দিয়ে মামলা করেছে, ওই ফোন নাম্বারটা দিয়ে মামলা করেছে এবং এটা আপনারা জানেন না,
কিছু জানি না,
সেই সিমটা আবার রেজিস্ট্রেশন করা ছিল আপনার নামে
না, আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল না, কারণ আইএমআই নাম্বার ট্র্যাক করে,
ও আইএমআই নাম্বার ট্র্যাক করে,
ওই সিমটা কোন সেটে ব্যবহার করা হয়েছে আইএমআই নাম্বার ট্র্যাক করছে।
এখানে কিন্তু একটা গ্রেট ইনফরমেশন সে কিন্তু দিয়েছে, অনেকে মনে করে থাকেন যে অন্য একটা সিম ব্যবহার করে অন্যজনের ইচ্ছা মতো ইয়ে করে করে ফেলা যাবে, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এখানে দুই ধরনের সতর্কতা আছে, একটা হচ্ছে যে সিম যদি আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি বিপদে পড়বেন, এক। দুই নম্বর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে অন্যের সিম ব্যবহার করে আপনি এটা করবেন তাহলেও ভুল, কারণ সেটটা যদি আপনার হয়ে থাকে তাহলেও আপনি বিপদে পড়বেন, কারণ সেটের আইএমআই ট্র্যাক করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে হলো যদি আপনি মনে করেন সেটও আপনার না, সিমও আপনার না, আপনি যে কোনো একটা জায়গা থেকে করবেন, আপনি যেখান থেকেই করেন না কেন লোকেশন ট্র্যাক করা যায়। সো আপনি যদি কোনো ডিভাইস ইউজ করেন, ইলেকট্রিক কোনো ডিভাইস ইউজ করে কাউকে যদি কোনোদিন ভুলেও এরকম কাজ করতে যান, তার মানে আপনি কট। প্রথম কথা হচ্ছে আপনি কট, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ আপনার গতিপথি খুব ইজিলি ট্র্যাক করা যাবে। এবং অনেকে মনে করে থাকে আমি আমার একটা আলাদা জায়গা থেকে করলাম কোনোভাবে, কারণ আপনি যদি এটা করেন আপনার আত্মীয় স্বজন সমস্ত কিছুর সেল নাম্বার এগুলো ট্র্যাক করে আপনাকে বের করে ফেলা সম্ভব, খুবই সম্ভব। এবং ইন্টারনেটের ক্ষেত্রেও এটা সম্ভব, ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু এরকম পার্টিকুলার নাম্বার থাকে যেটা বের করে আপনার লোকেশন, আপনার আইডেন্টিটি সবকিছু বের করা সম্ভব। এবং এগুলো ভয়ানক রকমের ক্রাইম, এই ক্রাইমগুলো থেকে সচেতন থাকুন। অনেকে খেয়াল করছে, যেটা ও বলছিল যে আমি চিন্তা করি নাই যে এটা আসলে এত সিরিয়াস জায়গায় চলে যাবে, কারণ এটা ওর সিরিয়াস জায়গা ছিল না, কিন্তু ওর লাইফে ভয়ানক রকমের সিরিয়াস রকমের প্রবলেম হয়ে এসছে। জি বলুন। তারপর
এবার হয়েছে কি, আমাকে র্যাবে যখন ধরছে তখন আমাকে গাড়িতে উঠেছে, তো এর মধ্যে এবার এলাকাটা গুজব ছড়া হয়েছে কি যে আমার কাছে নাকি অস্ত্র হয়েছে, পরে এটা সবাই জানতে পারছে এটা গুজব। আবার অনেকে বুঝেন না যে কারোর পোস্টমাস কারোর সর্বনাশ, আমাকে র্যাবে নিয়ে গেল র্যাব সিক্সে, তারপরে আমাকে ফার্স্টে রেকর্ডিং শোনাচ্ছে, মানে আমার সাথে কথা বললো যে তোর নাম কি, বাবার নাম কি, সবকিছু জিজ্ঞাসা করলো। করার পরে বলতেছে যে এবার সাউন্ড বাড়িয়ে দিচ্ছে, দিয়ে বলছে কি এই রেকর্ডিং কি তোমার, আমি কি যে না স্যার, কিন্তু বুঝতে পারছি তোমার না, কিন্তু কার বলো, আমি তিনবার না কইছি, না করার পরে
রেকর্ডিং তো আপনারই ছিল,
না রেকর্ডিং আমার না,
তাহলে
আমার বন্ধু হিরো,
ও হিরোকের ছিল কথা, এটা আপনি তখন ফার্স্ট শুনলেন, মানে রেকর্ডিংটা দিয়ে উনি মামলাটা করেছেন।
হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে মামলাটা করে। এবার রেকর্ডিংটা শোনার পরে তখন আমি দেখতেছি যে কিভাবে গালি গালাজ করছে, তখন আমি ফার্স্ট শুনি দিয়ে গালি গালাজ করছে। হ্যাঁ, আমি তো মনে করেন যে ও ফোন নিয়ে চলে না, তো আমি একটু প্রায় 200 গজ দূরে দাঁড়ানো থাকতাম, এই ডিস্টেন্সে থাকতাম। তো এবার করছে কি, আমাকে চোখ বান্ধা, আমার হ্যান্ডকাপ লাগানো, কারণ আমার তো এমনি অবস্থা খারাপ, ঠিক আছে, র্যাবের ধরছে। এবার আমাকে চোখ বান্ধে দুইটা বাড়ি মারছে, তো আমি স্যার মারেন না, আমি করছি, স্যার এই ব্যাপার ক্যাম্প পেট্রোল দেখছিলাম, তার স্যার হুমকি দিয়ে দেখিস, কিন্তু স্যার সে যে এই করবো স্যার আমার বিশ্বাস করে বুঝতে পারিনি। যাই হোক, এটার কিছু করার নাই, তোমার এখন মামলা হবে, সেই হিরোকে বাসা করে সেখানে নিয়ে চলো। পরের বাসায় গেলাম, ততক্ষণ আমার এলাকায় সবাই সরাসরি গেছে, র্যাবে ধরে নিয়ে গেছে, হিরোকে বুঝতেই পারিস আসলে কেন ধরিছে, অত নগদে পলাইছে। ও আর মজার কাহিনী হচ্ছে কি, দুপুরবেলা ভাই বিরিয়ানি দিয়েছে খাইতে, মানে তারা যা খায় আসামিদের তাই খাইতে। এবার খাইলাম, খাইতে পাই নাই, কিরকম জানেন, সন্ধ্যা 6টা বাজে তখন আমি এক পিস গোশ খাইছি, প্রচন্ড খিদে লেগেছে, সেই সকাল 6টার সময় নিয়ে গেছে,
পেটে ঢুকছে না,
টেনশন, মানে কি করবো আমি না বুঝে পাচ্ছি না। এবার কিছুক্ষণ পর পর একজন এসে ভয় দেয়, আজকে তোর ক্রস ফায়ার দেবে,
মানে র্যাবের লোকজন এসে
জি ঠিক আছে, কাছে তোর ক্রস ফায়ার দেবে, আমার তো মানে এদিকে অবস্থা কাহিল। এবার আর রাতটা যে আমি কিভাবে বার করবো আমি সেই ভয় দিয়েছিলাম। এবার রাত্রে দিয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট মাছ আর সাদা ভাত, তাও পেটে গেল না। পরে ছেলেটা যে ছেলে এসে দিয়ে আসছে, সে করছে ভাই খাচ্ছেন না কেন,
এর মধ্যে তো টর্চার করছে
না, টর্চার করেনি, ঠিক আছে, আর টর্চার করেনি, কারণ টর্চার না করে কারণ হচ্ছে কি জানেন, যখন আমাকে ধরছে তখন তো তারা তো কনফার্ম জানা দিয়েছে আমার সাহেবরে, আর সেই সাহেবের ছোট বাইরে যে আসামি ধরছি, তখন তারা তো শুনে দেখছে অতবাক,
এই ছেলে
সেই ছেলে সেই ছেলেটা।
আপনার তো তখন তো ওদের অ্যাকশনে যাওয়ার কথা, কারণ এটাকে চুরি করেছেন, তখন কিছু বলেনি, এখন ধমকি দিচ্ছে।
আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম আমার সাহেবের যে আত্মাটা না আসলে সে একটা ফেরেস্তার মানুষ, আমি এত অন্যায় করার
সময় মহৎ গুণ, নইলে আসলে ও বারবার কিন্তু সাহেবের নাম নিচ্ছে এবং বারবার বলছে ফেরেস্তা। দেখুন আমি জানি না, ওর
আমার জায়গায় অনেক গুলো বিশ্বাস করেন, সে গুলি কেমন হতো এইখানে, সে কিন্তু সে তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, তার যে অ্যাবিলিটি, আমাকে যে কোনো মধ্যে সে ক্রস করার মতো ক্ষমতা রাখে।
আচ্ছা ঠিক আছে, তো বলুন তারপর কি হলো।
ঠিক আছে, তো আমাকে
খাবার দিচ্ছে, আপনি খাচ্ছেন
না, খাচ্ছেন না, খাচ্ছি না, এদিকে আমার আম্মা, আমার ওয়াইফ, তখন আমার একটা বেবি, আমার বোন পাগলের মতন ছোটাছুটি করছে, তাদের জিজ্ঞাসা করতেছে যে জিসান নামে কাউকে তুলে নিয়ে আসা হয়েছে, বলছে না এখানে জিসান নামে কাউকে তুলে নিয়ে আসা হয়নি। এর মধ্যে হয়েছে কি, সেই আমার সাহেব আর সেই সাহেবের ছোট ভাই দুজনে কমপ্লেনের যে মূল যে হয়তো যে সিস্টেম ফর্মালিটি সেগুলো হয়তো ব্যবহার করার জন্য ল্যাব থেকে ডাকছে, তখন গাড়ি নিয়ে আসছে। তো তখন আমার আম্মা, আমার ওয়াইফ, আমার বোন দুজনে পায়ে ঝাপটা মারে বসছে,
সেটাই ভাবছে
আসলে কি বলবো, যে আমার আম্মা, আমার বোন, আমার ওয়াইফ ওদিন কেউ যদি না থাকতো তাহলে হয়তো তাদের মন মানুষ অনেক চেঞ্জ হইতো,
জীবনে বিপদে পড়ে দেখবেন যে মা কি করে আপনার জন্য। এটা শুধু নতুন করে বলার কিছু নাই, কারণ মা পৃথিবীর সবচেয়ে বড় রহমত, এবং এই মায়ের দোয়াই আসলে মানুষকে অনেক দূর নিয়ে যায়, এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি আমাদের অনুষ্ঠানে অনেকেই বলেছেন। হ্যাঁ,
তখন সাহেব মাকে আশ্বাস দিল, ভাবি আমি আসি, তো চিন্তা করবেন না,
হিরোকে ধরতে হবে, তখন পালিয়ে গেছে,
তখন পালিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। এবার তারা গেল, যাওয়ার পর আমি বুঝতে পারছি যে তারা আইসে, আমি এইটুকু আমার আত্মবিশ্বাস যে আমার সাহেব যখন আইসে আল্লাহর মতো আমি বেঁচে থাকবো। আমি সারা রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি যে আল্লাহ র্যাবের মধ্যে আমি কি করবো, কিন্তু একটা স্যার ছিল খুব ভালো আমাকে সারা রাত বুঝাইছে, রিসান তুমি এইগুলো কেন করলাম, তাই আমি স্যার এই ব্যাপার বুঝতে পারিনি, একই মতে যা এইগুলো হয়ে গেছে, তখন স্যার যাই হোক তোমার তো মামলা হয়ে যাবে, তা তুমি এরপর থেকে বেরোয় নামাজ কালাম পড়ো, দরকার অটো চালাবা, অটো চালাতে হলে ডেলি 500 টাকা ইনকাম হয়। সে আমাকে অনেক বুঝাইছে সারা রাত, আমি তার কথা যতক্ষণ সে ডিউটিতে ছিল তখন আমি তার কথা শুনছি, শোনার পর সে চলে গেল। পরদিন শনিবার দুপুরবেলা আমাকে চালান করে দিল সদর থানায়, আমি যেখানে যে থানার মধ্যে ছিলাম, তো আমাকে সালাম করে দেওয়ার পর তখন দেখি আমার সাহেব ওইখানে থানায়, তখন আমি তার পায়ে ঝাপটা ধরি, আমার ভুল হয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু ড্রাইভারকে সামলা চলে গেছে এখন তো এটা ফর্মালি মানতে হবে, ঠিক আছে মামলা হয়ে গেছে, কিছু করার নাই, যদি খুলনা থানায় থাকতো তাহলে একটা ব্যবস্থা করা হয়তো। তারা চলে গেল, চলে যাওয়ার পরে আমাকে রাত দুটার সময় র্যাবে নিয়ে এসে হ্যান্ড ওভার করে দিল, যেহেতু থানার মাধ্যমে দিয়ে দিয়েছি আমি, যে থানার মধ্যে রাত দুটার সময়, স্যার নাম বলবো না, একে সে স্যার আমাকে দুটার সময় নিয়ে গেছে ইয়া দোতলায়, বলছে কি যে তোর নামে তো ইয়া দাঁড়িয়ে হয়ে গেছে, তোর পায়ে গুলি করবো, আমি কোনটায় গুলি করলে ভালো হবে জানি পাই না, বাম পায়ে তো কোন পাতা কি ভালো হবে, আমি স্যার গুলি করবেন কেন?
আমি বিরতি নিচ্ছি এখানে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আজকে এখানে কনফিউজ করছে জিসান, এবং আপনাদের যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন যে আপনার জীবনের ভুল বা অপরাধ আপনাকে কোন ভয়াবহ পরিণতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে, এবং মানুষকে বলতে চান যে তার মতো করে, মানে আপনার মতো করে ভুল যাতে কেউ কখনো না করে, অপরাধ যাতে কেউ কখনো না করে, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এখানে ফোন নম্বর হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ছোট্ট একটা ব্রেক।
Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে আছে খুলনা থেকে আসা জিসান। জিসান বলুন তারপর।
হ্যাঁ, তারপর দুটো সময়কে নিয়ে গেল, বলছে যে কোন পায়ে গুলি করবো, আমার খুব ভয় পেয়ে দিচ্ছে, তা ভয় পেয়ে দেওয়ার পরে আমি বুঝতেছি যে আমি তো আমার অনেকে যখন আমি লকআপে ছিলাম তখন কিছু পুরনো আসামি ছিল এখানে, তারা আগে বড় জেল খাটছে,
সে আপনাকে বলছে না এগুলো মিথ্যা,
এগুলো মিথ্যা, তুমি হচ্ছে ড্যাবের আসামি, তোমার কিছু করতে পারবে না, তখন এইটুকু আসতে ছিল, আর বাদিকে আমার সাহেব আসছে, নিজে প্র্যাকটিক্যাল আসছে, এইটুকু আসতে ছিল যে আমার সাহেব যখন আসছে তখন ঝামেলা হবে না। তো কিন্তু যে ভাই বিশ্বাস করেন, রাত্রে দুইটার সময় যদি একটা ফাঁকা রুমের মধ্যে মেশিন ঠেকা দিয়ে যদি বলে গুলি করবো তখন কার জান থায়, তো তখন খুব ভয় পাইছিলাম, তাই অনেক হুমকি দামকি দেওয়ার পরে নোট করে চাইছিল, ঠিক আছে, কিন্তু আমার সাহেব বলে দিয়েছে আমাকে যে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক আছে, ওদের যে ফর্মালিটি সেই ফর্মালিটি অনুযায়ী কাজ করবে। পর আমাকে কোর্টে চালান করে দেয়, কোর্টে চালান থেকে করে দেওয়ার পর আমাকে জেলে নিয়ে যায়। এবার আমি জেলে ছিলাম হাজতে হিসেবে, যেহেতু মামলা নতুন হয়েছে বিচারাধীন, জেলখানার মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে কি যে একটা জিনিস সব, সে সিগারেট, যার সিগারেট আছে সে জেলখানার দাদা, এক সিগারেট দিয়ে আপনি গোসল করা পানি আপনাকে দরকার গোসল করে দেবে, এক সিগারেটের একটা প্যাকেট দিয়ে আপনি প্রতি সপ্তাহের খাবার আপনার বেডের ওই জায়গায় দিয়ে যাবে, এক সিগারেটের প্যাকেট দিয়ে আপনি ইচ্ছা মতন চুল কাটাই নিতে পারবেন নাপিতের কাছ থেকে,
মানে সবাই এত সিগারেট খায়,
এত পরিমাণে সিগারেট খায়, সিগারেটটি মনে করেন যে জেলখানার মধ্যে সব, মানে যে জীবনে সিগারেট খায় না সে যদি একবার জীবনে যায় না অটোমেটিক তারও সিগারেট খাওয়া তো
স্মোকিং।
আম্মা তো শুনতেছে, যাই হোক আমার কাছে সরি, যেহেতু বাস্তবতা আমার ফ্রেন্ডরা যখন যেত তখন আমাকে সিগারেট কিনে দিয়ে আসতো, তা ওইগুলো দিয়ে দেখছে অনেক সময়টাই যে সেবক তাকে দিতে আমার ওই খাবারটা শব্দ হয়ে যেত, আমার কষ্ট করে সিরিয়াল দিয়ে ভাত দেওয়া লাগতো না, যখন আমার আম্মা আমার ওয়াইফ আমার বাচ্চারা নিয়ে যখন আসতো তখন মনে হয় কি যে ভাঙে সেটা বেরিয়ে যায়, কি কষ্টকর তখনই মনে হয়। আর মনে হয় কখন জানেন, যখন লক আপ দিয়ে করে দেয়, মানে যখন তালা দিয়ে দেয় সন্ধ্যা ছয়টায়, তখন নিজেকে খুব একা মনে হয় যে বাইরে কি হচ্ছে, আমার ফ্যামিলি কিভাবে আছে, আমার আম্মা কেমন আছে, আমার ওয়াইফ কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, এই যে সারা দুনিয়ার চিন্তা তখন মাথার মধ্যে ভার করে, রাতে ঘুম হয় না, টেনশন, বিভিন্ন রকম বিদেশ অবস্থা, অনেক কষ্ট মষ্ট করে 37 দিনে মাথা আমার জামিন হয়।
আচ্ছা,
জামিনে বেরিয়ে আসলাম, জামিনে বেরিয়ে আসার 2 মাস পরে আমার সেই কেস পার্টনার হিরক স্যারেন্ডার করে,
মানে কোর্টে গিয়ে স্যারেন্ডার,
কোর্ট স্যারেন্ডার করে, ভালো হয়েছে যে কোর্ট স্যারেন্ডার করছে, নাহলে প্রশাসনে বললে হয়তো খুব মারধর করতো।
কোর্টে স্যারেন্ডার করার পরে কি হয়, ডিরেক্ট জেলে পাঠায় দেয় নাকি ওকে
ডাইরেক্টলি জেলে
পাঠায়, জেলে পাঠায় দেয়,
হ্যাঁ, ওইখান থেকে জেল খাটার পরে তারপর বিচারাধীন চলবে। এখন এ হচ্ছে, আর এরপরে হয়েছে কি, আমি জেল থেকে
জামিন পেয়েছেন মানে একটা বিষয়টা মামলা খারিজ হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এরকম না, মানে আপনি জামিন পেয়েছেন মানে মামলা চলছে,
মামলা চলছে
কিন্তু আপনাকে গিয়ে হাজিরা দিতে হয়।
জি জি, অবশ্যই হাজিরা দিতে হচ্ছে আমার। এবার যখন বাইরে বেরোয় মনে হচ্ছে নতুন একটা দুনিয়া, 37টা দিন এককভাবে এক জায়গায় থাকা, বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কেমন যেন একটা অনুভব। সব মানে মোবাইল হাতে নিয়েছি, মোবাইল মনে হচ্ছে আমি জীবনে প্রথম ধরছি, এমন একটা অবস্থা। তাই এইভাবে গেলাম, তারপর সাহেবের কাছে যাই, আমি খুব কান্নাকাটি করলাম, মাপ চাইলাম, ঠিক আছে। তা এক পর্যায়ে বলুন যে সেই র্যাবের যে স্যার বলছিল, দিশান তুমি এইগুলো না করে নেক্সট টাইমে যখন জেল থেকে বের হওয়া, তখন
তোমার সঙ্গে দেখা করলেন আপনি নাকি ওই কথাটা মনে করে আপনি সামনে দিলেন?
হ্যাঁ, আমি ওই র্যাবের ওই স্যারের কথা মনে করে আমি অটো চালাতে নামছিলাম।
অটো কিনলেন আপনি?
কি নাই,
তাহলে
ভাড়া, এক ফ্রেন্ড
ভাড়ায় চালছেন। আচ্ছা,
হ্যাঁ। তা যার পরে অ্যাক্সিডেন্ট করি, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে সব জায়গায় গ্লাস ঢুকে গেছিল, অটো গ্লাস। এই যে 17ই ডিসেম্বর আর এই 18ই ডিসেম্বর, এক বছর পূর্ণ হয়েছে, ঠিক 17ই ডিসেম্বর দিন করে আমার এইখান থেকে আরো একটা গ্লাস বের করছি, এক বছর এই বুড়োর মধ্যে ছিল।
আপনি জানতেন না এটা?
টের পাইছি কিছুদিন আগে, মানে বুড়োটা ফুলে ছিল তো ভিতরে ওইটা রয়ে গেছিল। পরে পরে কিছুদিন আগে হঠাৎ করে চামড়া টান পড়ছে, তখন ওই গ্লাসটা বেরিয়ে গেছে, কিছুদিন আগে বের করছি। তা যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমার সাহেব, আমি আড়াইশবাড়ে নগদে আমাকে হসপিটালে ভর্তি করা হলো। তা আমার সাহেব অফিস থেকে প্রতিনিধি পাঠাই দিল, নগদে আর্থিক কিছু হেল্প করলো, ঠিক আছে। তা আমি সুস্থ হয়ে আসি, কিন্তু স্পটগুলো রয়ে যায়। পরে আমি সুস্থ হওয়ার পরে এই যে গেছে যে রমজান, তা আমি খুব অনুতপ্ত হই, নামাজ সালাম পড়ি, ঠিক আছে, যে আমার ক্ষমা করে দিই আল্লাহ পাক। কারণ আসলে কি, আমি অন্যায় করলাম একজনের সাথে, সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবে না, আগে তার ক্ষমা করতে হবে। আমি এটা মসজিদ ইমাম সাহেব বলছে, তখন আমি ভাবলাম কি, জাস্ট আমি অন্যায়টা করছি, আমি তার কাছে মাফ চাই।
আচ্ছা,
তা 22শে রমজান আমাদের ওইখানে যে কবরস্থান, ওই কবরস্থান আমার আব্বা মাটি হয়েছে। তা ইফতার করলাম, ওই যাকে থ্রেট করা হয়েছে, যেহেতু এটা মিস্টেক করে ফেলাইছি, কারণ যা চাইনি, এক মামলার জন্য আমি যা কিনছিলাম সব চলে গেছে, একটা টাকা কিন্তু তার কাছে নেইনি, উল্টারও যা কিনছি সব চলে গেছে, ওই ছেলেটারও সব চলে গেছে, ছোট্ট একটা ভুলে ইয়ার কির মাধ্যমে আজকে কি হয়ে গেল, আমাদের জীবনটাই শেষ হয়ে গেল। এবার করলাম কি, 22শে রমজানে সে ইফতার পার্টি আমাদের ওইখানে কবরস্থান মসজিদে, সে তাকে যেকোনো ভাবে হয়তো অন্য কেউ ইনভাইট করছে, সে হিসেবে আসছে, আমি শুনছি যে সেখানে গেছে। তা একসাথে নামাজ পড়লাম, একসাথে ইফতার করলাম, সে দূরত্ব বোঝা যায়, সে তো আমাকে দেখতে না পারে। এবার নামাজ পড়ার শেষে আমি পিছন থেকে তার পা ধরা ধরছিলাম, কিন্তু ভাগ্যের কি পড়ে আস, সে আমাকে ক্ষমা করতে পারে না, সে আমাকে লাঠি মেরে ফেলা দিয়েছিল, সে আমাকে একটা লাঠি মেরে ফেলা দিচ্ছে
মসজিদের মধ্যে,
মসজিদের মাঠে।
আচ্ছা,
এবং সবার সামনে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব তাকাইছিল যে কি অবস্থা। স্বাভাবিক একটা ব্যাপার, আমরা সবাই জানি যে রমজান মাসে শয়তান আটকে রাখে, কিন্তু ওদিন করে আসলে তার কি হয়েছিল, হয়তো সে তার নিজের কন্ট্রোল করতে পারে নাই, বা হয়তো তার যে কথাগুলো বলা হয়েছিল সেই ক্ষোভটা তার মনে তখনও ছিল। আমাকে একটা লাঠি পেরে ফেলা দিয়েছে এবং বিচ্ছিরি ভাষা অক্ষত ভাষা গালিগালাজ করছে, কবরস্থান একটা পবিত্র জায়গা, আমি আর মনে করছিলাম যে হয়তো রমজান মাস মনটা ফ্রেশ আছে, আমি সেই সুবাদে আমি তার কাছে রিকোয়েস্ট করতে গেছিলাম, পা ধরা ধরছিলাম, আসলে আমি মাপ চাইতে গেলাম, এটাও তো একটা অন্যায়, হয়তো আমি অন্যায় করছি, আমার শাস্তি আমি পাইছি, ঠিক আছে। এখন আমার অন্যায়, আমি যে তার যে অন্যায়টা, এটা তো একটা অপরাধ, কিন্তু এই অপরাধের বিচার কি করবে? যাই হোক, আমার কোনো আফসোস নাই, সে হয়তো ভুল করছে, এটা স্বাভাবিক, কারণ তার গায়ে জ্বালা, তারে বেশি কথা বলা হয়েছে, কিন্তু সে পারতো ওই মুভমেন্টটা না করে, সে আমাকে ব্যাটে থাপ্পড় দিতে পারতো, সেটা লাথি মারা, আসলে খুব খারাপ লাগছে। নেক্সট টাইম তার কাছে আমি রিকোয়েস্ট করতে যাইনি যে আমার হয়তো এর সাথে ভয়ানক কিছু করতে পারে, কারণ
মামলাটা তো সেই করেছে।
হ্যাঁ, মামলা সেই করছে।
তার মানে পরিস্থিতিটা এমন যে আসলে আপনি মামলার দিক থেকে ভালো পজিশনে
নেই। আমি বহুতবার চেষ্টা করছি, আমি চেষ্টা করেছি কন্টিনিউ, আমি অপরাধ জগৎ থেকে, মানে যেভাবে আমি সিচুয়েশন ভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে অল্পতি অপরাধে জড়াতাম, আমি সব দিকে এখন সেভ দেওয়ার চেষ্টা করছি এবং সেভ দিয়ে আসতেছি গত 2টা বছর, 2016 সাল থেকে 2018 সাল শেষ হয়ে গেছে, অনেক সেভ দেওয়া গেছে। আমার 2টা মেয়ে হয়েছে, আমি আমার মেয়েদের দিকে ফলো করে আমি সব অপরাধ ছাড়িয়ে আমি একটা ভালোটা জীবনের জন্য আমি চেষ্টা চালা যাচ্ছি। আমার ওই জবটা চলে যাওয়ার পর থেকে আমি বহু জায়গায় জবে ট্রাই করছি, কিন্তু শুট করে না। মানে কি বলবো, যে 7 বছরে যেখানে চাকরি করছি, মানে যেখানে যাই না কেন, ওই পিছু টানা টানে, ঠিক আছে, এখন চলতেছে আল্লাহর উপর ভরসা, দিনকাল কোনো মতে চলে যাচ্ছে।
কি করেন আপনি পেশায় এখন, কি করেন
পেশায় এখন? বর্তমানে কিছু করতাম না, তবে কিছুদিন আগে আমি রঙের কাজ করতাম।
আচ্ছা,
আমি ভারী কাজ অ্যাকচুয়ালি করতে পারি না, আমি ছোটবেলা থেকে আমি ভারী কাজে দিত না, আর অভ্যস্ত নেই, চাকরি আমার জন্য ফেভারিট, আমি যেটা মনে করি। আমি বিজনেস করার অনেকবার টার্গেট নিয়েছি, তরকারি বিজনেস করছি, শুট করে নাই, তারপর সরবতের বিজনেস করছি, সব ইউটিউব থেকে বিভিন্ন রকমের স্ট্যাটাসগুলো দেখতাম, কিভাবে সরবতের ব্যবসা করা যায়, কিভাবে কাঁচামালের ব্যবসা করা যায়, সেটাই করছি। যেহেতু একটা ক্লেম হয়ে গেছে, যদি কেউ যখন টের পাইছে তখন মনে করেন চাকরিতে তারা নিজের সাহস পাচ্ছে না। তা এক পর্যায়ে হয়েছে কি, আমি তাস খেলার মধ্যে জড়া পড়লাম, জুয়ার খেলার মধ্যে। তা আসলে কি বলবো, বলতে হয় না, মানে ভাগ্য সবসময় ফেভারই করে,
যেদিনই খেলতে যায় সেদিনই হয়তো 2,000, 4,000, 5,000 এইভাবে চলতেছে। আমি জানি যে এটা অন্যায়, এটা অবৈধ, তারপরে ভাই আমার কিছু করার নাই, কারণ আমার
ইনকামের একটা পথ আপনার খোলা আছে, সেটা হচ্ছে জুয়া, এবং এই
জুয়াটা এমনি বর্তমানে কিন্তু আমি ভালো কিছু পেলাম সঙ্গে সঙ্গে এটা বাদ দিয়ে আমি আমার
প্রয়োজনের কারণেই আপনাকে এই
মনে করেন ফিরে আসে অবসর সময় আছি, একটা পেন্ট লাগ দিয়েছে চল দেখে আসি, চল দেখা যাচ্ছে 2,000 নিয়ে চলে আসছি, গতকালকে 2,000 টাকা দিচ্ছি, 1,800 টাকা দিচ্ছি, দিতে চলে আসছে।
তো এই করেই আপনার দিন চলছে?
এই করে দিন চলছে কি যে আমি নির্বাচনের পর আমি চাইছিলাম যে ঢাকায় আসবো, ঢাকায় এসে একটা জব খুঁজবো, ট্রাই করবো, মানে অনেক এলিট আছে হয়তো সবার সাথে শেয়ার করবো, তাই নির্বাচনের জন্য আমি ওয়েট করতেছিলাম, নির্বাচন গেছে, এখন আমি আমার আবার চাকরির জন্য অ্যাপ্লাই করবো, তবে খুলনায় থাকার ইচ্ছা নাই, মামলাটা যদি আল্লাহর রহমতে খালাস হয়ে যায় তাহলে আমি খুলনা ত্যাগ করে আমি ঢাকা খুলনার বাইরে চলে যাবো।
আচ্ছা,
বাইরে থেকে কিছু করার ইচ্ছা আছে।
তো আপনি এই কথাগুলো আজকে যে সিক্রেটসে আপনার যে বিষয়গুলো সেগুলো আপনি কেন বললেন?
গত দুই এপিসোড আগে আপনি একটা কথা বলছিলেন যে প্রথমবার ভুল ভুল, দ্বিতীয়বার ভুল ভুল, তৃতীয়বার কিন্তু ভুল না, সেটা কিন্তু অন্যায়,
অপরাধ,
অপরাধ। তা আমি কিন্তু সে অপরাধটাই করছি, আমি যে অপরাধগুলো করছি হয়তো অনেকেই, আমি যে প্রতিষ্ঠানের নামগুলো, যে প্রতিষ্ঠানটার কথা বলছি, যে প্রেস, এরকম প্রতিষ্ঠান সারা বাংলাদেশে অহরহ আছে, অনেক কর্মচারীরা আছে, হয়তো তারা যদি এরকম অন্যায় করে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সবাই সুধরে দেন, যে যে প্রতিষ্ঠানে থাকুক না কেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্মান রাখার চেষ্টা করুন, তাদের মালিককে আগে সাপোর্ট দেন, মালিক বাঁচলে আপনারা বাঁচতে পারবেন।
ট্রু,
ঠিক আছে, এইটা হচ্ছে আমার মূল বক্তব্য, কারণ আমি যে ক্ষতিটা করছি আমার সাহেবের, তার যে নিঃশ্বাসে আমি শেষ হয়ে গেছি, সে আমাকে হয়তো ক্ষমা করে দিছে, কিন্তু সে যে যখন কষ্টটা পাইছে না, সে কষ্টে আমি আর কিছু করতে পারি না, আমি উঠে দাঁড়াতে পারতেছি না, এমন একটা সিচুয়েশনে আছি আমি। তাই আমি এই আপনার এফএম এর মাধ্যমে থেকে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার সাহেবের উদ্দেশ্যে ক্ষমা চাচ্ছি, যে আমাকে যেন অন্তরে অন্তস্থ থেকে ক্ষমা করে দেয়, আমি জীবনে আর কোনোদিন এরকম ভুল আর নিশ্চয় করব না।
আমি আজকের এই এপিসোডে শেষের দিকে এসে শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে গিভ আপ করাটা, মানে আমি আপনার জন্যই বলবো, সবার, যেহেতু আপনি এখনো কিছুটা অন্য ধরনের অপরাধের মধ্যে আছেন, এই জুয়া খেলার কথা আপনি বলছিলেন, এটা আপনাকে রুটি রুজির জন্য করতে হয়, আমি আপনাকে বলবো যে আপনি ইউটিউব থেকে যে শরবত বানানো দেখতেন বা সিএনজি চালানো দেখতেন বা অন্য কোনো কিছু দেখতেন, এইটা ছেড়ে দেওয়াটা আপনার উচিত হয়নি, উচিত হয়নি কারণে যে কোনো কিছুই ধরলেই যে আমরা সঙ্গে সঙ্গে সফল হয়ে যাওয়া বিষয়টা এরকম না, আপনি যেই রাস্তাই হাঁটেন না কেন, যেই রাস্তাটাই আপনার পরিশ্রমের রাস্তা, সেটা কিন্তু কঠিন, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি ধরলেই তাৎক্ষণিকভাবে সেখানে সফলতা পাবেন বিষয়টা এরকম না, 2-4-5 বছর সেখানে লেগে থাকতে হয়, 2-4-5 বছর লেগে থাকার পরে যদি আপনার না হয় আপনি অন্য একটা রাস্তা দেখেন, ঠিক আছে। সুতরাং আপনি আজকের এই অনুষ্ঠানে আপনি সরি বলেছেন সাহেবকে, ভালো কথা, আপনার সাহেবকে
বলছি,
ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে,
ভাইয়ের কাছে যে মামলা করছি আমি তার কাছে পা ধরে ক্ষমা চাইছি, বিশ্বাস করেন ভাইয়া, সে যদি আমাকে একবার ক্ষমা করতো না, আমার মানে জীবনে যা কইতো আমার বলতো যে তুই কলেজের বাইরে আমি দিতাম।
আচ্ছা,
এতটা আমি অনুতপ্ত হয়েছি তার প্রতি।
আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী উনি খুব ভালো মানুষ, আমি যেটা বুঝতে পারি আমাদের এই অনুষ্ঠান থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা একটা মহৎ গুণ, এবং এই গুণটা সবচেয়ে বেশি আছে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার, মহান আল্লাহর, তাই না? এবং উনি হচ্ছেন পরম দয়ালু এবং ক্ষমাশীল, উনি যদি ক্ষমা না করতেন এই পৃথিবী 1 সেকেন্ড টেকার কথা না, কারণ এখানে এত অন্যায় হয়, এত অপরাধ হয়, এত ভুল হয়, আমরা ভুল করি, অপরাধ করি, তার কাছে মাপ চাই, তিনি আমাদেরকে মাফ করেন, মাফ করেন বলে আমরা টিকে থাকতে পারি। এবং আমাদের ধর্মের কিন্তু এই বিষয়টা আছে যে কেউ যদি অপরাধ করে অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করে দেওয়া, কারণ ক্ষমা হচ্ছে উত্তম ইবাদত। তো সেই জায়গাটা থেকে উনি যদি আপনাকে অন্তর থেকে ক্ষমা করেন সেটা আপনার জন্য আশীর্বাদ, কিন্তু ওই জায়গাটা আমি যেতে চাই না, আমি বরং একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি কি করবেন, কারণ আপনি এখনো সৎপথে না, আপনি স্বীকার করেছেন এখানে এবং বাধ্য হয়ে। আমি বরং আপনাকে এক কিছু মূল্যবান কথা বলতে পারি, আমি বলছি না যে এটা আপনার মানতে হবে, বাট আপনার মানা উচিত আপনার ভালোর জন্য, কারণ আপনার নিজের একটা সন্তান হয়েছে এবং একটা মেয়ে হয়েছে, সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন বলেই আপনার ঘরে মেয়ে দিয়েছেন। তো আপনি যেটা করবেন, আপনার যেহেতু দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, আপনি শারীরিকভাবে সুস্থ, আপনার জীবনের সবচেয়ে বড় ক্যাপিটালটা আপনার সঙ্গে আছে, অনেকে লক্ষ লক্ষ টাকা থাকার পরেও কিন্তু অনেকে লাইনে উঠতে পারে না, তো আপনার দুটো হাত দুটো পা আল্লাহ যেহেতু আপনার সঙ্গে দিয়েছে, আপনার যেহেতু শরীরের শক্তি আছে, এবং বয়স কত এখন?
26 plus 26 this is the burning age. যখন জসিম ভাই আসছিল লাইভে তখন আমি সম্পূর্ণ এপিসোড শুনছি এবং এতটাই ইন্টারেস্ট হয়েছে, প্লাস সে অ্যাড্রেস দিছে,
অ্যাড্রেস দেওয়ার কারণে আমি ভাবছি আমার ওয়াইফকে বলছি যে আমি জসিমবাড়ির কাছে যাবো, ঠিক আছে, চাকরি হবার ব্যবস্থা হয় কিনা। কিন্তু লাস্ট আপনার এপিসোডেই আপনি আর বলছিলেন যে আপনারা এত পরিমাণ আর্থিক পয়সা নাকি তার কাছে গিয়েছে, সো আমার সফলতা ভেঙে গেছে।
আমি আমি এখনো বলতে চাই, জসিম আমাকে ফোন দিয়ে যেটা বলেছেন যে প্রায় 800-900 লোক ওনাকে গিয়ে ভিজিট করেছেন, ওনার কোম্পানি এমন অবস্থা যে উনি মানুষকে নাও করতে পারেন না, বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, যান দেখা করেন, ফোনে কথা বলেন, উনি যদি সময় দেয়। কিন্তু গিয়ে ওখানে বসে থাকা, ওনার সঙ্গে সময় স্পেন্ড করা, ওনাকে সেলফি তোলা, এই করা, এটা ওনার কাজে ব্যাঘাত ঘটে। উনি আমাকে ফোন দিয়ে বলেছেন রিকোয়েস্ট করতে রেডিওতে যে আপনারা এটা করেন না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা যেটা আপনি যেটা বলছিলেন জসিমের কথা, যেহেতু আপনি জানেন জসিমের অবস্থাটা কি ছিল, মানে আমি বারবার উদাহরণ
দিই,
রাইট, আমরা যখন বই নিয়ে পড়াশোনা করি তখন এমন কিছু মহামানুষের, আমি উইথ ডিউ রেসপেক্ট বলি, মহামানুষের উদাহরণ দেওয়া হয়, আমাদের সামনে উদাহরণ হিসেবে আনা হয় বিদেশি বিভিন্ন রকমের মানুষকে যারা জীবনে অনেক বড় সফল হয়েছেন। আমাদের দেশে উদাহরণ হিসেবে আনা হয় স্টিভ জবসকে, আমাদের দেশে উদাহরণ হিসেবে আনা হয় KFC-র প্রতিষ্ঠাতাকে, আমাদের দেশে উদাহরণ, এইগুলো হয়তো পুরো দুনিয়াতে 600 কোটি বা 700 কোটি মানুষের মধ্যে একটা দুটোই হয়। কিন্তু আপনার বাড়ির পাশে খোঁজ নিয়ে দেখেন এরকম জসিম 2-3টা আছে, কিন্তু আপনি তার খবর জানেন না। তো জসিম পারলে আপনি কোনো ভাবেন না, জসিম তো আপনার লেভেলের মানুষ, আমার কথা হচ্ছে এটা, জসিম তো আপনার লেভেলের মানুষ, তো জসিম যদি পারে আপনিও পারবেন। KFC-র কথা আপনি বাদ দেন, বা আপনি স্টিভ জবসের কথা বাদ দেন, বা আপনি যে আরো যারা অনেকে অনেক উদাহরণ হিসেবে নিয়ে আসা হয় যারা আমাদের সঙ্গে সুপার হিরো, ওদের কথা বাদ দেন, আপনি বরং জসিমকে হিরো মানেন, তাহলে তো আপনার জন্য সহজ হয়ে যায়। সো আমি মনে করি এরা হচ্ছে আমার অনুষ্ঠানের গোল্ড।
হ্যাঁ,
তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলবো যে ডোন্ট গিভ আপ। আপনার দুটো হাত দুটো পানি আপনি বৈধ পদে রোজগার করেন, সেটা আপনি শরবত বিক্রি করেন আর যাই করেন না কেন, আপনি আজকের অনুষ্ঠানটা থেকে এই শিক্ষাটা নিয়ে যান। আর প্রিয় শ্রোতা, সবসময় একটা কথা বলি, দেখুন 4 লাখ টাকা উনি যে অন্যায়ভাবে অবৈধভাবে রোজগার করেছে, এটা ওনার জন্য 4 লাখ টাকা আজকের অবস্থানে অনেক টাকা, কিন্তু এই 4 লাখ টাকাও যদি ওনার জীবনে যদি ওনাকে হেল্প করতে পারত তাহলে তো আজকে ওনার এরকম জুয়া খেলতে হয় না বা এরকম একটা অবস্থা আসার কথা না। তার মানে বিপথে যে অর্থ আসে সেটা কিন্তু নিজের জীবনের জন্য কাল হয়েই আসে, সুতরাং এদিকে হাত না বাড়ানোটাই বেটার। অনেক ভালো থাকুন, আজকের সিক্রেটস এখানে আমরা শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরি আপনার জন্য ফিরে আসব। সামনে বইমেলা শুরু হচ্ছে, বইমেলা নিয়ে আপনাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট থাকবে নিশ্চয়ই, সেটার জন্য অপেক্ষা করুন। আজকের মতো শুভরাত্রি।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.